খ্রিস্টের আগে সময়।
র্যান্ডলফ ডানদারা। প্রথমে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এখন পৃথিবী নিরাকার ও শূন্য ছিল, গভীরের উপরিভাগে অন্ধকার ছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপরে ঘোরাফেরা করছিল। এবং ঈশ্বর বললেন, আলো হোক। এবং আলো ছিল। প্রথম অধ্যায়ে জন বলেছেন, আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সহিত ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন। তার মাধ্যমেই সমস্ত কিছু তৈরি হয়েছিল। তাকে ছাড়া এমন কিছুই তৈরি হয়নি যা তৈরি করা হয়েছে। মানুষ শুরু সম্পর্কে জানে একমাত্র জিনিস যা ঈশ্বর তার কাছে প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন। শিক্ষিত পুরুষদের তত্ত্বগুলি অপ্রমাণিত এবং প্রায়শই যা প্রকাশিত হয়েছে তার বিপরীত। রেকর্ড হিসাবে সৃষ্টির শেষ দিন, অতঃপর ঈশ্বর বললেন, আসুন আমরা মানুষকে আমাদের প্রতিমূর্তি আমাদের মতো করে গড়ে তুলি এবং তারা সমুদ্রের মাছ এবং আকাশের পাখি গবাদি পশুর উপরে সমস্ত পৃথিবীর উপর শাসন করি এবং ভূমি বরাবর চলাচলকারী সমস্ত প্রাণীর উপরে। তাই ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। ঈশ্বরের প্রতিমূর্তিতে তিনি তাকে পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। এই সৃষ্টি তার অন্যান্য সৃষ্টির থেকে আলাদা ছিল, কারণ মানুষ সৃষ্টি হয়েছিল ঈশ্বরের আদলে, তার প্রতিমূর্তিতে। মানুষ ঈশ্বরের একটি সঠিক অনুলিপি নয়। মানুষ মাংস ও রক্ত সৃষ্ট হয়েছে, যখন ঈশ্বর আত্মা। ঈশ্বর মানুষকে বাকি সৃষ্টির মাঝখানে শাসন করার জন্য এবং এর উপর কর্তৃত্ব করার জন্য রেখেছেন। তিনি আদম নামক লোকটিকে কাজ করতে এবং এর যত্ন নিতে বলেছিলেন। এবং সদাপ্রভু ঈশ্বর লোকটিকে আদেশ দিলেন, আপনি বাগানের যে কোনো গাছের ফল খেতে স্বাধীন, কিন্তু ভালো মন্দের জ্ঞানের গাছের ফল খাবেন না, কারণ যখন আপনি তা খাবেন তখন আপনি অবশ্যই মারা যাবেন। শয়তান ইভকে প্রলুব্ধ করার জন্য একটি সাপের রূপ ধারণ করেছিল, তার কাছে মিথ্যা বলেছিল। যখন মহিলাটি দেখলেন যে গাছের ফল খাবারের জন্য ভালো এবং চোখকে আনন্দদায়ক এবং জ্ঞান অর্জনের জন্য পছন্দনীয়, তখন সে কিছু নিয়ে তা খেয়ে ফেলল। সে তার সাথে থাকা তার স্বামীকেও দিল এবং সে খেয়েছি। জেমস প্রলোভন প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু প্রত্যেকেই প্রলুব্ধ হয় যখন তার নিজের মন্দ ইচ্ছা দ্বারা তাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং প্রলুব্ধ করা হয়। তারপর ইচ্ছা গর্ভধারণের পরে এটি পাপের জন্ম দেয় এবং পাপ, যখন এটি পূর্ণবয়স্ক হয়, মৃত্যুর জন্ম দেয়। ইভের কাছে ফলটি চোখে আনন্দদায়ক এবং তাকে জ্ঞানী করার জন্য আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু অবাধ্যতার পরিণতি রয়েছে। এই ক্ষেত্রে পরিণতি অবিলম্বে ছিল। যাই হোক, কিছু পরিস্থিতিতে বিচার না হওয়া পর্যন্ত পাপ খুঁজে পাওয়া যাবে না যখন একজন ঈশ্বরের মুখোমুখি হয়। তাদেরকে জান্নাত থেকে পরিশ্রম ও কষ্টের দেশে সরিয়ে দেওয়া হয়েছিল। ঈশ্বর সর্পকে বললেন, তুমি এই কাজটি করেছ বলে সমস্ত গবাদি পশু এবং সমস্ত বন্য প্রাণীর উপরে তুমি অভিশপ্ত। তুমি তোমার পেটে হামাগুড়ি দেবে এবং তোমার জীবনের সমস্ত দিন ধুলো খাবে, এবং আমি তাদের মধ্যে শত্রুতা স্থাপন করব। তুমি এবং স্ত্রীলোক এবং তোমার সন্তান এবং তার মধ্যে সে তোমার মাথা চূর্ণ করবে এবং তুমি তার গোড়ালিতে আঘাত করবে। স্ত্রীলোককে বললেন, আমি তোমার প্রসব বেদনা অনেক বাড়িয়ে দেব। তুমি সন্তান প্রসব করবে তোমার স্বামীর জন্য, সে তোমার ওপর রাজত্ব করবে। আদমকে তিনি বললেন, যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনেছ এবং যে গাছের বিষয়ে আমি তোমাকে আজ্ঞা দিয়েছিলাম তুমি তা খাও না, তোমার কারণে ভূমি অভিশপ্ত, তুমি তা খাবে, আপনার জীবনের সমস্ত দিন এটি আপনার জন্য কাঁটা এবং কাঁটা গাছ উৎপন্ন করবে এবং আপনি আপনার ভ্রুয়ের ঘাম দ্বারা আপনার খাদ্য খাবেন যতক্ষণ না আপনি মাটিতে ফিরে আসবেন, আপনি ধূলিকণার জন্য এবং আপনি ধূলিকণার জন্য ফিরে আসবেন। এই পাপের সাথে আদম এবং ইভ উভয়ে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন এবং তার সাথে পুনরায় মিলিত হওয়ার প্রয়োজন ছিল। এই পুনর্মিলনের জন্য তাদের অবাধ্যতার পাপের জন্য একটি নিখুঁত বলিদানের প্রয়োজন হবে। এর পরিণতি হল ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্নতা, যন্ত্রণা এবং মৃত্যু। যাই হোক, তাদের সবচেয়ে বড় কষ্ট হতে পারে যখন এক পুত্র কেইন আরেক পুত্র হেবলকে হত্যা করেছিল। হত্যার আগে পাপ উপস্থিত ছিল, কারণ কেইনের হৃদয় বিশুদ্ধ এবং ধার্মিক ছিল না। কেইন এবং সক্ষম উভয়েই ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করেছিলেন, কিন্তু কেইন ক্রুদ্ধ হয়ে ওঠেন, কারণ ঈশ্বরের কাছে হেবলের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। হিব্রুদের বই বলে যে হেবলের অর্ঘ ছিল বিশ্বাসের দ্বারা। এখন বিশ্বাস জ্ঞান এবং ভালোবাসার উপর ভিত্তি করে। সুতরাং হেবলের কর্ম এবং মনোভাব ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল, যেখানে কেইন তা করেনি। ঈশ্বর কেইনের প্রস্তাব সম্পর্কে বলেছেন, যদি আপনি যা সঠিক তা করেন আপনি কি গ্রহণ করবেন না? কিন্তু আপনি যদি সঠিক কাজ না করেন তবে পাপ আপনার দরজায় ঠেকেছে, এটি আপনাকে পেতে চায় তবে আপনাকে অবশ্যই এটি আয়ত্ত করতে হবে। অতএব দেখা যাচ্ছে যে কেইন যে বস্তুটি প্রস্তাব করেছিল তা গ্রহণযোগ্য ছিল না বা তার মনোভাব অগ্রহণযোগ্য ছিল বা উভয়ই। তিনি হয়তো তার কাছে থাকা সেরাটি অফার করেননি, তিনি হয়তো অনুমোদিত নয় এমন কিছু অফার করেছেন বা তিনি ঠিক যা প্রয়োজন তা অফার করেছেন কিন্তু ঈশ্বরের ভালোবাসা ছাড়া অন্য মনোভাব নিয়ে। পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না এবং কেন কেইন জানতেন। শাস্তি হিসাবে পৃথিবী তার জন্য ফল দেবে না এবং সে একটি অস্থির পথচারী হয়ে উঠবে। ঈশ্বর নোহকে বলেছিলেন আসন্ন বন্যায় ধার্মিক লোকেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য তাকে কি করতে হবে। কোনো সন্দেহ নেই যে এই নির্দেশগুলি অস্বাভাবিক কিন্তু খুব স্পষ্ট বলে মনে হয়েছিল। নোহ হয়তো এমনও প্রশ্ন করেছিলেন যে কীভাবে কেবলমাত্র এক ধরনের কাঠ থেকে তৈরি একটি নৌকা ঠিক এত লম্বা চোরা এবং উঁচু একটি জানালা এবং দরজা দিয়ে তাকে এবং তার পরিবারকে বাঁচাতে পারে। যাই হোক, তিনি অবিলম্বে অন্যদের তাদের বিদ্রোহী এবং পাপপূর্ণ জীবনধারার পরিণতি সম্পর্কে সতর্ক করে সিন্ধুক নির্মাণ শুরু করেছিলেন।
বিশ্বাসের দ্বারা নোহ যখন এখনও দেখা যায়নি এমন জিনিস সম্পর্কে সতর্ক করেছিলেন, তখন পবিত্র ভয় তার পরিবারকে বাঁচানোর জন্য একটি জাহাজ তৈরি করেছিলেন। তার বিশ্বাসের দ্বারা তিনি বিশ্বকে নিন্দা করেছিলেন এবং বিশ্বাসের দ্বারা আসা ধার্মিকতার উত্তরাধিকারী হয়েছিলেন।
জাহাজটি সম্পন্ন হওয়ার পর নোহ এবং তার পরিবার জাহাজে প্রবেশ করেন এবং ঈশ্বর বাতাসে শ্বাস নেওয়া প্রাণীদের জাহাজে প্রবেশ করেন। ঈশ্বর দরজা বন্ধ করার পরে তিনি পৃথিবীতে প্লাবিত করার জন্য গভীরের ঝর্ণা এবং স্বর্গের জানালা খুলে দিয়েছিলেন। কয়েক মাস পরে জল কমে যায়। তারপর নোহ, তার পরিবার এবং পশুপাখিরা জাহাজ থেকে বেরিয়ে এলেন। নোহ অবিলম্বে একটি বেদী তৈরি করেছিলেন, একটি বলি উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বরের উপাসনা করেছিলেন। এই নৈবেদ্য ঈশ্বরকে খুশি করেছিল, সদাপ্রভু সেই সুগন্ধের গন্ধ পেয়েছিলেন এবং মনে মনে বলেছিলেন, মানুষের জন্য আমি আর কখনো মাটিকে অভিশাপ দেব না, যদিও তার হৃদয়ের প্রতিটি প্রবণতা শৈশব থেকেই খারাপ, এবং আমি আর কখনো সমস্ত জীবন্ত প্রাণীদের ধ্বংস করব না যেমন আমি করেছি। যতদিন পৃথিবী টিকে থাকবে, বীজ ও ফসল কাটার সময়, শীত ও তাপ, গ্রীষ্ম ও শীত, দিন ও রাত্রি কখনই থেমে যাবে না। ঈশ্বর আরও কিছু নির্দেশ বা আদেশ দিয়েছেন, যা কিছু বাস করে এবং চলাফেরা করে সবই আপনার জন্য খাদ্য হবে। যেমন আমি তোমাকে সবুজ গাছপালা দিয়েছিলাম, এখন আমি তোমাকে সবই দিচ্ছি, কিন্তু আপনি অবশ্যই এমন মাংস খাবেন না যার মধ্যে এখনও প্রাণ আছে, এবং আপনার জীবন রক্তের জন্য আমি অবশ্যই একটি হিসাব দাবি করব। আমি প্রত্যেক প্রাণীর কাছে হিসাব চাইব, এবং প্রত্যেক মানুষের কাছ থেকেও আমি তার সহকর্মীর জীবনের হিসাব চাইব। যে মানুষের রক্তপাত করে, মানুষের দ্বারা তার রক্তপাত হবে, কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন ঈশ্বরের প্রতিমূর্তিতে। আপনার জন্য ফলদায়ক এবং সংখ্যা বৃদ্ধি, পৃথিবীতে বৃদ্ধি এবং তার উপর বৃদ্ধি। ঈশ্বর তখন নূহ এবং প্রতিটি জীবন্ত প্রাণীর সাথে একটি চুক্তি স্থাপন করেছিলেন, কিন্তু পাপ আবার দরজায় করা নাড়ুর কারণ হ্যাম তার বাবার প্রতি অসম্মান দেখিয়েছিল, যার ফলে সে তার ভাইদের দাস হওয়ার জন্য অভিশপ্ত হয়েছিল। এছাড়াও যেহেতু তারা ঈশ্বরের জ্ঞান ধরে রাখাকে উপযুক্ত মনে করেনি, তাই তিনি তাদের একটি বিকৃত মনের হাতে তুলে দিয়েছেন যা করা উচিত নয়। তারা হরেক রকমের পাপাচার, মন্দতা, লোভ ও পাপাচারে ভরে গেছে। তারা হিংসা, খুন, কলহ, প্রতারণা ও বিদ্বেষে পরিপূর্ণ। তারা পরচর্চাকারী, নিন্দাকারী, ঈশ্বর বিদ্বেষী, উদ্ধত, অহংকারী এবং অহংকারী। তারা মন্দ কাজ করার উপায় উদ্ভাবন, তারা তাদের পিতামাতার অবাধ্য হয়, তারা বিবেকহীন, বিশ্বাসহীন, হৃদয়হীন এবং নির্দয়। যদিও তারা ঈশ্বরের ধার্মিক আদেশ জানে যে যারা এই ধরনের কাজ করে তারা মৃত্যুযোগ্য, তারা কেবল এই কাজগুলোই চালিয়ে যাচ্ছে না বরং যারা এগুলো পালন করে তাদের অনুমোদনও দেয়। নোহের সময় এবং আমাদের পরিস্থিতির মধ্যে সমান্তরাল লক্ষ্য করুন। লোকেরা পাপী ছিল এবং আমরা পাপী, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত। তারা মরতে চলেছে এবং আমরাও হতে পারি। আমি তোমাকে বলেছিলাম যে তুমি তোমার পাপে মারা যাবে। নোহকে বলা হয়েছিল ধার্মিকদের বাঁচানোর জন্য কি করতে হবে এবং আমাদেরও আছে, কারণ আমরা যদি বিশ্বাস না করি যে যীশু ঈশ্বরের পুত্র, আমরা সত্যিই আমাদের পাপে মারা যাব। নোহের সময়ের সমস্ত লোকেরই একটি পছন্দ ছিল এবং আমাদেরও একটি পছন্দ আছে। আমি তোমাকে বলছি, এখন ঈশ্বরের অনুগ্রহের সময়, এখন পরিত্রাণের দিন। আদম এবং ইভের প্রলোভন এবং ঈশ্বরের আনুগত্য না করে তাদের আকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণের কয়েক বছর, বন্যার পরে 290 বছর এবং ঈশ্বর মূসাকে পাথরের উপর আদেশ দেওয়ার শত শত বছর আগে তেরাহ আব্রামের পিতা হয়েছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ঈশ্বর আব্রামের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন। সদাপ্রভু আব্রামকে বলেছিলেন, তোমার দেশ, তোমার প্রজা এবং তোমার পিতার পরিবার ত্যাগ কর এবং আমি তোমাকে যে দেশে দেখাব সেই দেশে যাও। আমি তোমাকে একটি মহান জাতিতে পরিণত করব এবং আমি তোমাকে আশীর্বাদ করব। আমি তোমার নাম মহান করব এবং আপনি আশীর্বাদ হবেন। যারা আপনাকে আশীর্বাদ করবে এবং যারা আপনাকে অভিশাপ দেবে আমি আপনার মাধ্যমে আশীর্বাদ করব। ঈশ্বর আব্রামের নাম পরিবর্তন করে আব্রাহাম রাখেন যখন তিনি তার সাথে তার চুক্তি স্থাপন করেন। তাই আব্রাহাম তার বাড়ি ছেড়ে কনান চলে গেলেন। হিব্রু ১:১ আমরা পড়ি, বিশ্বাসের দ্বারা তিনি প্রতিশ্রুত দেশে বিদেশের একজন অপরিচিত লোকের মতো নিজের বাড়ি তৈরি করেছিলেন। তিনি তাঁবুতে থাকতেন, যেমন ইসহাক এবং জ্যাকব ছিলেন, যারা একই প্রতিশ্রুতির উত্তরাধিকারী ছিলেন। ভিত্তিসহ শহরের দিকে অপেক্ষা করছি, যার স্থপতি এবং নির্মাতা হলেন ঈশ্বর। এটা স্পষ্ট হওয়া উচিত যে আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি একটি জাতির পরিবর্তে সমস্ত মানবজাতির জন্য ছিল। আব্রাহাম এবং তার স্ত্রী সারা নিঃসন্তান ছিলেন, যদিও ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের অনেক বংশধর হবে। তারা ঈশ্বরের পুত্রের প্রতিশ্রুতি পূরণের জন্য অধৈর্য হয়ে ওঠে। মানবিক যুক্তি ব্যবহার করে তারা বিষয়গুলি তাদের নিজের হাতে নিয়েছিল। তাদের অধৈর্যমূলক পদক্ষেপের কারণে পরবর্তীতে ইসমাইলের বংশধরদের মধ্যে সারার দাসীর দ্বারা আব্রাহামের প্রথমজাত এবং আইজ্যাক আব্রাহামের এবং সারার প্রতিশ্রুতি পুত্রের মধ্যে বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঈশ্বর অপেক্ষা করেছিলেন যতক্ষণ না আব্রাহাম এবং সারার জন্য একটি সন্তান ধারণ করা শারীরিকভাবে অসম্ভব ছিল, তাই যখন তাদের একটি হবে তখন কোনো সন্দেহ থাকবে না যে এটি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং তাদের বিশ্বাসের সরাসরি ফলাফল ছিল। আব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন এবং বিশ্বস্ত পিতা হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু তিনি পাপ ছাড়া ছিলেন না। তিনি একাধিকবার মিথ্যা বলেছেন। ঈশ্বরের মুখোমুখি হলে তিনি অনুতপ্ত হন এবং তার উপর বিশ্বাস ও আস্থা রাখেন। আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাকবের বংশধরদের মাধ্যমে একজন ত্রাণকর্তা আনুগত্যশীল বিশ্বস্তদের উদ্ধার করতে পৃথিবীতে আসবেন। যখন আব্রাহামের বয়স ৯৯ বছর, তখন সদাপ্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমার সামনে চলো এবং নির্দোষ হও। আমি আমার ও তোমার মধ্যে আমার চুক্তি নিশ্চিত করব এবং তোমার সংখ্যা অনেক বাড়িয়ে দেব। সমস্ত পুরুষদের সুন্নত করার জন্য ঈশ্বরের আদেশের প্রতি আব্রাহামের আনুগত্য দ্বারা চুক্তিটি সিলমোহর করা হয়েছিল। এটি তাদের কোনো সন্তান হওয়ার আগে এবং মোশিকে আইন দেওয়ার কয়েকশো বছর আগে ছিল। প্রায় এক বছর পর ইসহাক জন্মগ্রহণ করেন এবং চুক্তি অনুসারে অষ্টম দিনে আব্রাহাম তাকে খৎনা করেন। পরবর্তীতে যখন আইজ্যাক বড় হয়েছিলেন, ঈশ্বর আব্রাহামকে ইসহাককে পোড়ানো উৎসর্গ হিসাবে উৎসর্গ করার নির্দেশ দিয়েছিলেন। এটি ছিল আব্রাহামের বিশ্বাসের পরীক্ষা। আব্রাহাম যুক্তি দিয়েছিলেন যে যেহেতু ঈশ্বর তাকে আইজ্যাক দিয়েছিলেন যখন তার এবং সারার পক্ষে একটি পুত্র সন্তান হওয়া শারীরিকভাবে অসম্ভব ছিল, তখন তিনি তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য আইজ্যাককে মৃত থেকে ফিরিয়ে আনতে পারেন। ঈশ্বর এবং আব্রাহামের মধ্যে এই সম্পর্ক সম্পর্কে এত তাৎপর্যপূর্ণ কি? প্রথম এবং সর্বাগ্রে ঈশ্বর বাধ্য বিশ্বস্ততা প্রয়োজন। আব্রাহামের বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতি মানুষের জন্য তার সাথে মিলিত হওয়ার একটি উপায় প্রদানের সূচনা হয়েছিল। বছরের পর বছর নাজারেথের যীশু যখন সম্পূর্ণ বাধ্য বিশ্বস্ততার মাধ্যমে মানুষের পাপের প্রায়শ্চিত্তকারী বলি হিসাবে নিজেকে উৎসর্গ করবেন, তখন পর্যন্ত এটি উপলব্ধি করা হবে না। প্রতিশ্রুতির পুত্র ইসহাকের মাধ্যমে তার প্রথমজাত ইসমাইল নয় যে চুক্তিটি অব্যাহত থাকবে, কারণ যীশু ডেভিডের মাধ্যমে ইসহাকের বংশধর ছিলেন। এটা ছিল ঈশ্বরের প্রতিশ্রুতি যে আব্রাহামের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ আশীর্বাদ পাবে। অতএব মানবজাতির তার মিলন অর্জনের কোনো উপায় নেই। এটি একটি প্রতিশ্রুতি এবং মনোভাব, বিশ্বাস এবং যীশু খ্রিস্টের আনুগত্যের বিষয় এবং তার মিলনের বার্তা। এটা এতটা আশ্চর্যজনক হওয়া উচিত নয় যে ঈশ্বর বিশ্বস্ত আনুগত্যকারীদের আশীর্বাদ করেন এবং বিদ্রোহী অবাধ্যদের বর্জন করেন। আব্রাহাম এবং লোটের পশুপালকদের মধ্যে সমস্যার কারণে তার ভাতিজা আব্রাহাম লোটকে তার জমি বেছে নেওয়ার অনুমতি দিয়েছিলেন এবং আব্রাহাম অন্য এলাকা নিয়ে যাবেন। লোট সদম শহরের কাছে সবচেয়ে ভালো এলাকা বেছে নিয়েছিলেন এবং সদাপ্রভু বললেন, যেহেতু সদম ও ঘমরার বিরুদ্ধে শোরগোল বড় এবং তাদের পাপ অত্যন্ত গুরুতর, আমি এখন নীচে গিয়ে দেখব যে তারা আমার কাছে আসা এর বিরুদ্ধে যে চিৎকার এসেছে সেই অনুসারে তারা সম্পূর্ণভাবে করেছে কি না, এবং যদি না হয় আমি জানতে পারি। ঈশ্বর সদমকে ধ্বংস করার জন্য ফেরেশতাদের পাঠানোর আগে তিনি আব্রাহামের কাছে তার পরিকল্পনা প্রকাশ করেছিলেন, যিনি সেখানে বসবাসকারী ধার্মিক লোকদের কারণে সদমকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু তাই কম ছিল। তাই ঈশ্বরের ফেরেশতারা সদম শহরে প্রবেশ করে সন্ধ্যায় পুরুষের আকারে আবির্ভূত হলেন। লোট যখন এই দর্শনার্থীদের দেখেছিলেন, তখন তিনি জোর দিয়েছিলেন যে তারা তার সুরক্ষায় তার বাড়িতে প্রবেশ করবে। সদমের দুষ্টতায় স্পষ্টভাবে নিম্নলিখিতগুলিতে দেখা যায়, এখন তারা শুয়ে পড়ার আগে শহরের লোকেরা, সদমের লোকেরা, বৃদ্ধ এবং যুবক উভয়ই প্রতিটি চারপাশ থেকে সমস্ত লোক বাড়িটি ঘিরে ফেলল এবং তারা লোটকে ডেকে বলল, কোথায় সেই লোকেরা যারা আজ রাতে আপনার কাছে এসেছেন? তাই লোট দরজা দিয়ে তাদের কাছে গেলেন, তার পিছনে দরজা বন্ধ করে দিয়ে বললেন, দয়া করে আমার ভাইয়েরা এমন খারাপ কাজ করবেন না। এখন দেখুন, আমার দুটি মেয়ে আছে যারা একজন পুরুষকে জানে না, অনুগ্রহ করে আমাকে তাদের আপনার কাছে নিয়ে আসতে দিন এবং আপনি তাদের সাথে আপনার ইচ্ছামত করতে পারেন, শুধু এই লোকদের কিছুই করবেন না, কারণ এই কারণে তারা আমার ছাদের ছায়া এসেছে। তারা বলল, ফিরে দাঁড়াও। তখন তারা বলল, এই লোক এখানে থাকতে এসেছে এবং সে বিচারক হিসেবে কাজ করে চলেছে, এখন আমরা তোমার সাথে তাদের চেয়ে খারাপ ব্যবহার করব। তাই তারা লোকটা লোটের বিরুদ্ধে জোরে চাপ দিল এবং দরজা ভেঙে দেওয়ার জন্য কাছে আসল। কিন্তু ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে লোটকে তাদের সাথে ঘরে টেনে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। ফেরেশতারা লোটকে তাদের মিশনের উদ্দেশ্য ব্যাখ্যা করেছিলেন এভাবে, যখন ভোর হল, ফেরেশতারা লোটকে তাড়াতাড়ি করার জন্য অনুরোধ করে বললেন, ওঠো, তোমার স্ত্রী এবং তোমার দুই কন্যাকে নিয়ে যাও, পাছে তুমি ধ্বংস হয়ে যাও শহর, কারণ তুমি না আসা পর্যন্ত আমি কিছুই করতে পারব না। লোট যখন শোয়ারে প্রবেশ করেছিলেন, তখন সূর্য পৃথিবীতে উঠেছিল। তারপর সদাপ্রভু স্বর্গ থেকে সদম ও ঘমরার উপর গন্ধক ও আগুন বর্ষণ করলেন। তাই তিনি সেই সমস্ত শহরগুলিকে, সমস্ত সমভূমিকে, শহরের সমস্ত বাসিন্দাদের এবং মাটিতে যা কিছু জন্মেছিল তা উড়িয়ে দিয়েছিলেন। ঈশ্বর অবাধ্যতার কারণে এডেন বাগান থেকে আদম এবং ইভকে সরিয়ে দিয়েছিলেন এবং মানুষের দুষ্টতা এবং তার হৃদয়ের মন্দ অভিপ্রায়ের কারণে নোহ, তার পরিবার এবং বাছাই করা প্রাণী ব্যতীত মানুষের অভ্যন্তরীণ সত্তার কারণে সমস্ত মানুষকে জল দ্বারা ধ্বংস করেছিলেন। এখন তিনি গুরুতর দুষ্টতার কারণে সদমকে আগুনে ধ্বংস করেছিলেন। এটা স্পষ্ট হওয়া উচিত যে অবাধ্যতা এবং পাপাচার ঈশ্বরের দ্বারা সহ্য করা হয় না, এবং যারা এই ধরনের অনুশীলন করে তারাও ধ্বংস হয়ে যাবে যদি না তারা তাদের পাপাচার থেকে ফিরে আসে এবং ঈশ্বরের ইচ্ছাকে মেনে চলে। ঈশ্বর আব্রাহামকে দেখেছিলেন যখন তিনি বালদীয়দের উড়ে বাস করছিলেন, তখন তিনি দূরদেশে যাওয়ার জন্য বাড়িতে ডাকার জায়গা ছিল না তার, শুধুমাত্র একটি প্রতিশ্রুতি যে তার বংশধরদের একদিন একটি বাড়ি হবে। বহু বছর পরে আব্রাহামের বংশধররা শেষ পর্যন্ত মিশরে দাস হয়ে যাবে। মসির মাধ্যমে ঈশ্বর তাদের দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন তাদের উত্তরাধিকারের দেশে যেতে, যে দেশে আব্রাহাম ঘুরেছিলেন। এটা পাপের দাস হয়ে দুষ্টতার মাঝে পৃথিবীতে আমাদের সংক্ষিপ্ত থাকার অনুরূপ। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে পাপের দাসত্ব থেকে স্বর্গের বাড়িতে আজ্ঞাবহ ও বিশ্বস্ত জীবনযাপনের মাধ্যমে উদ্ধার করবেন। সেই সুদূর দেশে মিশরে তাদের যাত্রা শুরু হয়েছিল জ্যাকবের ছেলেদের দ্বারা ছোট ভাই জোসেফের কাছে একটি কাপুরুষোচিত আচরণের মাধ্যমে, যখন তারা তাকে ইসমাইলীয়দের একটি দলের কাছে বিক্রি করেছিল যা আব্রাহামের প্রথম জাত পুত্রের বংশধর। তারা তাকে একজন সাধারণ দাস হিসাবে বিক্রি করে এবং তারপর জ্যাকবকে প্রতারিত করে বিশ্বাস করে যে জোসেফ একটি বন্য প্রাণীর দ্বারা নিহত হয়েছে। মনে রাখবেন, জ্যাকব আশীর্বাদ পাওয়ার জন্য তার পিতাকেও প্রতারণা করেছিলেন। জোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং ঈশ্বর তাকে আব্রাহামের বংশধরদের থেকে একটি শক্তিশালী জাতি তৈরি করার পরিকল্পনায় ব্যবহার করেছিলেন। এটি এমন একটি লোকেদের মধ্যে বছরের পর বছর দাসত্বের পরে ঘটবে যারা সর্বশক্তিমান ঈশ্বরের পরিবর্তে সৃষ্ট জিনিসের উপাসনা করত। মিশরে 400 বছর পর মুসার জন্ম হয়। তার বাবা মা শিশুটিকে হত্যা করার জন্য ফেরাউনের আদেশ অমান্য করেছিল এবং তারা তাকে লুকিয়ে রেখেছিল। তারা ঈশ্বরের অবাধ্যতার পরিবর্তে ফেরাউনের আদেশ অমান্য করার ইচ্ছার দ্বারা সৎভাবে কাজ করেছিল। বিশ্বাসের দ্বারা মুসার পিতামাতা তাকে জন্মের পর 3 মাস লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা দেখেছিল যে সে কোনো সাধারণ শিশু নয় এবং তারা রাজার আদেশকে ভয় পায় না। মুসাকে ফেরাউনের কন্যা পেয়েছিলেন যিনি তার প্রতি করুণা করেছিলেন। মুসার বোন তার মাকে ডেকে পাঠালেন এবং ফেরাউনের কন্যা তাকে বলল, এই শিশুটিকে নিয়ে যাও এবং তাকে আমার জন্য দুধ খাওয়াও, আমি তোমাকে টাকা দেব। তাই মহিলাটি শিশুটিকে নিয়ে গিয়ে তাকে স্তন্যপান করাল। যখন শিশুটি বর হয়ে গেল, তখন সে তার পুত্র হল এবং সে তার নাম রাখল, আমি তাকে জল থেকে বের করে এনেছি। বিশ্বাসের দ্বারা মুসা যখন তিনি বর হয়েছিলেন, তখন তিনি ফেরাউনের কন্যার পুত্র হিসেবে পরিচিত হতে অস্বীকার করেছিলেন। অল্প সময়ের জন্য পাপের আনন্দ উপভোগ করার চেয়ে তিনি ঈশ্বরের লোকদের সাথে দুর্ব্যবহার করা বেছে নিয়েছিলেন। খ্রিস্টের জন্য মিশরের ভাণ্ডারের চেয়েও বেশি মূল্যবান, কারণ তিনি বিশ্বাসের দ্বারা মিশর ছেড়েছিলেন রাজার ক্রোধের ভয়ে তিনি অদৃশ্য ছিলেন। ৪০ বছর ধরে মিশরীয়দের সমস্ত উপায়ে প্রশিক্ষিত হওয়ার পর ঈশ্বর মূসাকে আরও ৪০ বছরের জন্য একজন পশুপালক হিসেবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাকে ডাকার আগে আব্রাহামের বংশধরদের দাসত্বের বন্ধন থেকে আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাককে অনেক আগেই প্রতিশ্রুত দেশে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। তাই ঈশ্বর মূসা ও হারুনকে ফেরাউনের কাছে পাঠালেন যাতে ফরোয়াহ ইসরায়েলীয়দের যেতে দেন এবং তার উপাসনা করেন। ঈশ্বর ফেরাউন এবং মিশরীয়দের ধ্বংসের চেয়ে বাধ্যতা বেছে নেওয়ার 10টি সুযোগ দিয়েছিলেন। ফেরাউন ঈশ্বরের শক্তিকে চিনতে আবির্ভূত হয়েছিল, কিন্তু প্রতিটি ক্ষণস্থায়ী সুযোগের সাথে সাথে প্রত্যাখ্যান করা তার পক্ষে সহজ ছিল। তার প্রথম জাতের মৃত্যুর পর তিনি ইসরায়েলীয়দের চলে যেতে বলেছিলেন। তারা চলে গেল, কিন্তু তিনি তার মন পরিবর্তন করলেন এবং তাদের দাসত্বে ফিরিয়ে আনার জন্য তাদের অনুসরণ করলেন। লোহিত সাগরের কাছেই ইসরায়েলীয়দের ঈশ্বরের বাধ্য হওয়ার বা দাসত্বে ফিরে যাওয়ার জন্য একটি পছন্দ করতে হয়েছিল। সেখানেই ফেরাউন ও তার বাহিনীকে সমুদ্রের পানিতে সমাহিত করা হয়েছিল। ওপারে দাসত্ব থেকে মুক্ত একটি নতুন জাতির উদ্ভব হয়। তারা অবিলম্বে কেনানে প্রবেশ করেনি, কারণ তাদের বিশ্বাস দুর্বল ছিল। তারা যিহোশুয় এবং কালেবের রিপোর্ট প্রত্যাখ্যান করেছিল যারা ঈশ্বরে বিশ্বাস করেছিল। তারা তাদের প্রতিশ্রুত জমি মেনে চলতে এবং দাবি করতে প্রস্তুত হতে ৪০ বছর সময় লেগেছিল। যদিও এই ভূমি ঈশ্বরের অনুগ্রহে তাদের দেওয়া হয়েছিল, সেখানে বসবাসের জন্য তাদের ঈশ্বরের শত্রুদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। ফলস্বরূপ তারা ৪০ বছর ধরে তাদের প্রতিশ্রুত ভূমির কাছাকাছি প্রান্তরে ঘুরে বেড়ায়, প্রতিশ্রুত দেশে কখনও প্রবেশ করেনি। ২০-এর বেশি পুরুষের মৃত্যু না হওয়া পর্যন্ত যশোয়া এবং কালেব ছাড়া তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মূসাকে নিষিদ্ধ করা হয়েছিল ঈশ্বর তাদের কানানে নিয়ে যেতে। পরিবর্তে এটি ছিল মসির বিশ্বস্ত সহকারী যিহোশুয়ে। একবার তারা ঈশ্বরে তাদের বিশ্বাস স্থাপন করে এবং তার আনুগত্য করে তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। এটাও আমাদের পাপ থেকে উড়ার মতো। খ্রিস্টের ক্রুশে আমাদের অবশ্যই একটি সিদ্ধান্ত নিতে হবে এবং একটি নতুন সৃষ্টি হিসাবে উদিত হওয়ার জন্য আমাদের পাপী প্রভুকে বাপ্তিস্মের জলে কবর দিতে হবে। পৌলরঙ্গে ছয়ে বলেছেন, আপনি কি জানেন না যে আমরা যারা খ্রিস্ট যিশুতে বাপ্তিস্ম নিয়েছিলাম তারা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছিলাম। তাই আমরা মৃত্যুতে বাপ্তিস্মের মাধ্যমে তার সাথে সমাধিস্থ হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও নতুন জীবনযাপন করতে পারি। আমরা যদি তার মৃত্যুতে তার সাথে এভাবে একত্রিত হয়ে থাকি, তবে অবশ্যই তার পুনরুত্থানেও আমরা তার সাথে একতাবদ্ধ হব। কারণ আমরা জানি যে আমাদের পুরানো আত্মাকে তার সাথে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যাতে পাপের দেহ দূর করা যায়, যাতে আমরা আর পাপের দাস না থাকি, কারণ যে কেউ মারা গেছে সে পাপ থেকে মুক্তি পেয়েছে। আমাদেরও বাধ্যতামূলক বিশ্বাস থাকতে হবে এবং আমাদের প্রতিশ্রুত ভূমি স্বর্গে প্রবেশ করার জন্য ঈশ্বরের সাথে মিলিত হতে হবে। তাদের প্রতিশ্রুত ভূমিতে যাওয়ার সময় ঈশ্বর ইসরায়েলীয়দের উপর আশীর্বাদের অনেক অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লক্ষ লক্ষ ক্রীতদাসকে আব্রাহামের কাছে প্রতিশ্রুত একটি দেশের দিকে নিয়ে যাওয়া। তারা মিশর ত্যাগ করার 3 মাস পরে এবং আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতির প্রায় 40 বছর পরে তারা সিনাইতে শিবির স্থাপন করেছিল। এখানে ঈশ্বর আবির্ভূত হন, মসীকে তার আদেশ প্রদান করেন। প্রভু মসীকে বললেন, পর্বতে আমার কাছে এসো এবং এখানে থাকো, এবং আমি তাদের নির্দেশের জন্য আমি যে আইন ও আদেশ লিখেছি তা দিয়ে আমি তোমাকে পাথরের ফলকগুলি দেব। আমরা সেগুলিকে নিচে সংক্ষিপ্ত 10টি আদেশ হিসাবে উল্লেখ করি। আমার আগে তোমার আর কোনো দেবতা থাকবে না। তোমরা নিজের জন্য মূর্তি তৈরি করবে না। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম অসার ব্যবহার করবে না। বিশ্রামবারের দিনটিকে পবিত্র রেখে স্মরণ করো। তোমার বাবা ও মাকে সম্মান করো। তুমি খুন করবে না। তুমি ব্যভিচার করবে না। তুমি চুরি করবে না। তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। তোমার প্রতিবেশীর কোনো কিছুর লোভ করো না। সেগুলি আবার পড়ুন এবং লক্ষ্য করুন যে সেগুলি হল আইন, নিয়ম, প্রবিধান, করণীয় জিনিস এবং যা করা উচিত নয়। আপনি কি ক্ষমা বা বিশ্বাসের কোনো বিবৃতি খুঁজে পেয়েছেন? না। আপনি কি লক্ষ্য করেছেন যে শুধুমাত্র একজন বা দুজন একজন মানুষের হৃদয়, মন বা তার মনোভাব নিয়ে কাজ করেছেন? না। এই চুক্তিটি আমাদের খ্রিস্টের কাছে নিয়ে আসার জন্য ডিজাইন করা হয়েছিল এবং হিব্রুতে যেমন বলা হয়েছে একটি নতুন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, একটি চুক্তি যা দুষ্টতাকে ক্ষমা করে। কারণ যদি সেই প্রথম চুক্তিতে কিছু ভুল না থাকত, তবে অন্যের জন্য কোনো স্থান চাওয়া হতো না। কিন্তু ঈশ্বর লোকেদের দোষ খুঁজে পেলেন এবং বললেন, সময় আসছে, প্রভু ঘোষণা করেন, যখন আমি ঈশ্বরের সঙ্গে একটি নতুন চুক্তি করব ইসরায়েলের পরিবার এবং যিহুদার পরিবারের সাথে, আমি তাদের পূর্বপুরুষদের সাথে যে চুক্তি করেছিলাম সেরকম হবে না যখন আমি তাদের মিশর থেকে বের করে আনতে তাদের হাত ধরেছিলাম, কারণ তারা আমার চুক্তির প্রতি বিশ্বস্ত ছিল না এবং আমি মুখ ফিরিয়ে নিলাম তাদের কাছ থেকে, প্রভু ঘোষণা করেন। সেই সময়ের পরে আমি ইসরায়েল পরিবারের সাথে এই চুক্তি করব, প্রভু ঘোষণা করেন, আমি আমার আইন তাদের মনে রাখব এবং তাদের হৃদয় লিখব, আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার প্রজা হবে। একজন মানুষ তার প্রতিবেশীকে বা তার ভাইকে এই বলে শিক্ষা দেবে না, প্রভুকে জান, কারণ তারা ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে চিনবে, কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের পাপ মনে করব আর না। এই চুক্তিকে নতুন বলে অভিহিত করে তিনি প্রথমটিকে অপ্রচলিত করেছেন এবং যা অপ্রচলিত এবং বার্ধক্য শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। যীশু যখন এসেছিলেন তিনি অনুতাপের বার্তা, ঈশ্বরের অনুগ্রহ এবং বিশ্বাস, প্রেম এবং মিলনের বার্তা প্রচার করেছিলেন। তার লক্ষ্য ছিল যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করা। তিনি স্বেচ্ছায় আমাদের পাপের প্রায়শ্চিত্তকারী বলি হিসাবে তার জীবন দিয়ে পাপের ক্ষমার পথ খুলে দিয়েছিলেন। যারা তার উপর বিশ্বাস করে এবং যারা আপনাদের উপর অর্পিত শিক্ষার ফর্মটি আন্তরিকভাবে মেনে চলেছিল, এই বিশ্বাস আসার আগে আমাদেরকে আইনের দ্বারা বন্দী করে রাখা হয়েছিল, বিশ্বাস প্রকাশ না হওয়া পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল। তাই খ্রিস্টের কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আইনের দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক হতে পারি। এখন সেই বিশ্বাস এসেছে, আমরা আর আইনের তত্ত্বাবধানে নেই এবং আপনি আপনার অপরাধে এবং আপনার মাংসের শূন্যত না হওয়াতে মৃত হয়ে তিনি তার সাথে জীবিত করেছেন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা করেছেন, আমাদের বিরুদ্ধে যা আমাদের বিরুদ্ধে ছিল তার হস্তাক্ষর মুছে দিয়েছেন এবং তিনি ক্রুশে পেরেক মেরে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেছে। ঈশ্বরের ভালোবাসা এবং করুণা তার পুত্রের মধ্যে নিখুঁত রক্ত বলিদান প্রদান করেছে। খ্রিস্টের মৃত্যু নতুন চুক্তি প্রতিষ্ঠা করেছে, যারা অনুতাপ ও আনুগত্যের আহ্বান মেনে চলে তাদের সকলকে পাপের ক্ষমা এবং পাপ থেকে মুক্তি প্রদান করে। তাই স্বাধীনতা দেয় এমন আইন দ্বারা যারা বিচার করতে চলেছেন তাদের মতো কথা বলুন এবং কাজ করুন, কারণ করুণা ব্যতীত বিচার এমন কাউকে দেখানো হবে যে করুণাময় হয়নি। করুণা বিচারের উপর জয়লাভ করে। মিশরীয় দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর এবং দুধ ও মধু প্রবাহিত একটি দেশ পাওয়ার পর ইসরায়েলকে ঈশ্বর নির্বাচিত বিচারকদের দ্বারা শাসিত করা হয়েছিল, কিন্তু ইসরায়েলীয়রা তাদের চারপাশের সমস্ত জাতির মতো হতে চেয়েছিল। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল এবং একটি রাজা চেয়েছিল। সুতরাং ঈশ্বর তাদের একটি রাজা দিয়েছেন, শৌল। তিনি জনগণ যা চেয়েছিলেন তার দ্বারা শাসন করতেন, ঈশ্বরের আজ্ঞাবহ দাস হিসাবে না হয়ে মতামত দিয়ে শাসন করতেন। তাই স্যামুয়েল ঈশ্বরের নির্দেশে দাউদকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন যিনি তার বাধ্য হবেন। অনেকবার ডেভিডকে শৌলের কাছ থেকে পালিয়ে যেতে হয়েছিল কারণ শৌল তাকে একজন সাধারণ অপরাধীর মতো স্বীকার করেছিল যা তাকে হত্যা করতে চায়। তবুও এই সত্ত্বেও ডেভিড ঈশ্বরের অভিষিক্তদের বিরুদ্ধে কিছু করতে অস্বীকার করেছিলেন। শৌলের মৃত্যুর পর দাউদ রাজা হন। ঈশ্বর দাউদের সম্বন্ধে বলেছিলেন, শৌলকে অপসারণ করার পর তিনি দাউদকে তাদের রাজা করেছিলেন। তিনি তার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, আমি জেসির পুত্র দাউদকে আমার নিজের মনের মতো একজন ব্যক্তিকে পেয়েছি, আমি তার কাছে যা চাই তা সে করবে, এই লোকটির বংশধর থেকে ঈশ্বর তার প্রতিশ্রুতি অনুসারে ইসরায়েলে উদ্ধারকর্তা যীশুকে নিয়ে এসেছেন। একবার ডেভিডের লোকেরা একজন ধনী লোকের পালের মধ্যে ছিল এবং সেখানে থাকাকালীন তারা তাকে রক্ষা করার জন্য তার সাথে সম্মানজনক আচরণ করেছিল, তার পশুপালকদের সাথে দুর্ব্যবহার করেনি বা তার কিছু নিয়েছিল না। পরবর্তীতে ডেভিড কাছাকাছি ছিল, তার লোকেরা ক্ষুধার্ত ছিল এবং খাবারের প্রয়োজন ছিল, তাই ডেভিড সাহায্যের জন্য অনুরোধ করেছিল, কিন্তু নাবাল তার খারাপ লেনদেনের জন্য পরিচিত একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি কঠোর এবং অসম্মানজনকভাবে ডেভিডের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। ডেভিড খুব ক্রুদ্ধ হয়েছিলেন, তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন, ঈশ্বরকে তার বিচার করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু ডেভিডের জীবনে সবকিছুই ধার্মিক ছিল না। তার সেনাবাহিনীর সাথে যুদ্ধে না গিয়ে তিনি বাড়িতেই থেকে গেলেন। সেখানে তিনি একজন সুন্দরী মহিলাকে দেখে তার প্রতি লালসা পোষণ করেন এবং তাকে ব্যভিচার করার জন্য পাঠান। সেখানে সে গর্ভবতী ছিল। ডেভিড তার পাপ ঢাকতে তার স্বামীকে হত্যার আদেশ দিয়েছিলেন। ভয়ানক? হ্যাঁ। ঈশ্বর সন্তুষ্ট? না। ডেভিড দৈহিক তৃপ্তি কামনা করেছিলেন এবং প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই পাপের জন্য তিনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু ঈশ্বরের দূত নাথানের মুখোমুখি হলে তিনি তার দুষ্টতা স্বীকার করেন
অনুতপ্ত হন এবং ক্ষমা প্রার্থনা করেন। যদিও ক্ষমা করা হয়েছিল, তবুও তিনি তার পাপ কর্মের ফল ভোগ করেছিলেন। নিঃসন্দেহে তার হৃদয়ের মনোভাব, তার অনুশোচনা এবং ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য তার ক্ষমার আকাঙ্ক্ষার কারণেই ঈশ্বর বলবেন, আমি জেসির পুত্র ডেভিডকে পেয়েছি, আমার নিজের হৃদয়ের মতো একজন ব্যক্তি, যিনি আমার সমস্ত ইচ্ছা পালন করবেন। আজ সবার এই অবস্থা। আমরা সকলেই পাপ করেছি, আমাদের পাপের প্রতি সঠিক মনোভাব প্রয়োজন এবং ঈশ্বরের সাথে মিলিত হওয়া দরকার। ঈশ্বর ডেভিডকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরদের মধ্যে একজন চিরকালের জন্য তার সিংহাসনে বসবে, যীশুখ্রিস্টের কথা উল্লেখ করে, যার রাজ্যের কোনো শেষ নেই। রাজাদের রাজত্বকালে ঈশ্বর তার বার্তা পৌঁছে দিয়েছিলেন পুরুষদের মাধ্যমে, যাদেরকে আমরা ভাববাদী বলে উল্লেখ করি। সমস্ত নবী ইসরায়েলের সন্তানদের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দিয়েছিলেন, কিন্তু সকলেই আসন্ন মসীহ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেননি। শত শত বছর ধরে এবং বিভিন্ন নবীদের দ্বারা পঞ্চাশটিরও বেশি ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করা হয়েছে, যা সবগুলোই যিশুতে পূর্ণ হয়েছিল। কয়েকটি ভবিষ্যৎবাণী নিচে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের নতুন নিয়মের পরিপূর্ণতা অনুসরণ করা হয়েছে। ভবিষ্যৎবাণী মালাখী 3:1। সতর্ক থেকো, আমি আমার দূত পাঠাচ্ছি এবং তিনি আমার সামনে পথ প্রস্তুত করবেন। অতঃপর আপনি যে প্রভুকে খুঁজছেন তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন। তিনি চুক্তির দূত যাকে তোমরা চাও। সতর্ক থেকো, তিনি আসছেন। স্বর্গীয় বাহিনীগণের সদাপ্রভু বলছেন। পূর্ণতা ম্যাথু 2:2। রাজা হেরোদের সময়ে ইহুদির বেতলেহেমে যিশুর জন্মের পর পূর্ব দিক থেকে জ্ঞানী ব্যক্তিরা জেরুজালেমে এসে জিজ্ঞাসা করলেন, যিনি ইহুদিদের রাজা জন্মগ্রহণ করেছিলেন তিনি কোথায়? আমরা পূর্বে তার তারা দেখেছি এবং এসেছি তাকে পূজা করতে। ভবিষ্যৎবাণী জেনেসিস 4:9-0। রাজদণ্ড যিহুদা থেকে বা তার পায়ের মাঝখান থেকে শাসকের লাঠিটি সরবে না, যতক্ষণ না তার কাছে রাজস্ব আসে এবং তার প্রতি জাতিগণের আনুগত্য হবে। পূর্ণতা লুক 3:2-3:8। যিশুর বংশতালিকা ডেভিডের মাধ্যমে আদম পর্যন্ত তার বংশের সন্ধান করছে। ভবিষ্যৎবাণী জেরেমিয়া 2:3-5। দেখ, সেই দিন আসছে, সদাপ্রভু ঘোষণা করেন, যখন আমি দায়ুদের জন্য একটি ধার্মিক শাখা তৈরি করব এবং তিনি রাজা হিসাবে রাজত্ব করবেন এবং বিচক্ষণতার সাথে আচরণ করবেন এবং দেশে ন্যায়বিচার ও ধার্মিকতা সম্পাদন করবেন। পূর্ণতা ম্যাথিউ 1:1। এটি দায়ুদের পুত্র আব্রাহামের পুত্র যিশু মসীহের জীবনের একটি নথি। ভবিষ্যৎবাণী ইশাইয়া 7:1-3:4। এবং তিনি বললেন, তাহলে দায়ুদের বংশ, শোন, তুমি কি আমার ঈশ্বরকেও ক্লান্ত করে মানুষকে ক্লান্ত করে দাও? তাই প্রভু নিজেই তোমাকে একটি চিহ্ন দেবেন, দেখো, কুমারী গর্ভবতী হবে এবং প্রসব করবে পুত্র, এবং তার নাম ইমানুয়েল রাখবে। পূর্ণতা ম্যাথিউ 1:1-8। এখন যিশু খ্রিস্টের জন্ম এভাবেই ঘটেছিল। যখন তার মা মরিয়ম জোসেফের সাথে বাগদান করেছিলেন, তারা একসাথে থাকার আগে তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী বলে আবিষ্কৃত হয়েছিল। ভবিষ্যৎবাণী মিকা 5:2। কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা, যারা যিহুদার বংশের মধ্যে খুব কম, তোমার মধ্য থেকে আমার জন্য একজন আসবেন যিনি ইসরায়েলের শাসক হবেন, যার আগমন প্রাচীনকাল থেকে প্রাচীনকাল থেকে। পূর্ণতা ম্যাথিউ 1:1। এটি ইব্রাহিমের পুত্র দায়ুদের পুত্র বেথলেহেম যিশু মসীহের জীবনের একটি নথি। ভবিষ্যৎবাণী জাকারিয়া 9:9। হে সিয়ন কন্যা, মহা আনন্দ কর। হে জেরুজালেমের কন্যা, জোরে চিৎকার। দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধার্মিক এবং পরিত্রাণ পেয়েছেন, তিনি নম্র এবং একটি গাধার উপরে, একটি গাধার বাচ্চার উপর, একটি গাধার বাচ্চা। পূর্ণতা ম্যাথু 2:1-6-7। তখন শিষ্যরা গিয়ে যিশুর মতেই কাজ করলেন, গাধাটি ও গাধাটিকে নিয়ে এসে তাদের পোশাক পরিয়ে দিলেন আর তিনি তাতে বসলেন। ভবিষ্যৎবাণী ইশাইয়া 5:3-5। কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য আহত হয়েছেন, আমাদের অন্যায়ের জন্য তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, আমাদের শান্তির শাস্তি তার উপর ছিল এবং তার ফিতে দিয়ে আমরা সুস্থ হয়েছি। পূর্ণতা ম্যাথু 2:7-2:6। তারপর তিনি বারাব্বাকে তাদের কাছে ছেড়ে দিলেন, কিন্তু ঈসা মসীহকে চাবুক মেরে ক্রুশবিদ্ধ করার জন্য তুলে দিলেন। ভবিষ্যৎবাণী ইশাইয়া 5:3-7। সে অত্যাচারিত ছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছিল, তবুও সে তার মুখ খোলেনি, মেষশাবকের মতো যাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয় এবং ভেড়ার মতো যে তার লোম কামানোর সামনে চুপ করে থাকে, তাই সে তার মুখ খুলনা। পূর্ণতা ম্যাথু 2:7-1:2।
১৪ যখন যীশুকে মহাযাজক ও প্রাচীনরা অভিযুক্ত করছিলেন, তখন তিনি কোনো উত্তর দেননি। তখন পিলাত তাকে জিজ্ঞেস করলেন, তারা তোমার বিরুদ্ধে কত অভিযোগ আনছে, তুমি কি শুনতে পাচ্ছ না? কিন্তু যীশু কিছুতেই উত্তর দিলেন না, তাই রাজ্যপাল খুব অবাক হলেন। ভবিষ্যৎবাণী ইশাইয়া ৫:৩-৯ এবং তারা তার মৃত্যুতে দুষ্টদের সাথে এবং একজন ধনী ব্যক্তির সাথে তার কবর তৈরি করেছিল, যদিও সে কোনো অত্যাচার করেনি এবং তার মুখে কোনো ছলনা ছিল না। পূর্ণতা ম্যাথু ২:৭, ৫:৭, ৫:৯ সেই সন্ধ্যার পরে আরিমাথিয়া থেকে একজন ধনী লোক এসেছিলেন। তার নাম ছিল জোসেফ এবং তিনি যীশুর শিষ্য হয়েছিলেন। তিনি পিলাতের কাছে গিয়ে যীশুর মৃতদেহ চেয়েছিলেন এবং পিলার তা করার নির্দেশ দেন। তাই জোসেফ লাশটি নিয়ে একটি পরিষ্কার লিনেন কাপড়ে মুড়ে ফেললেন। তারপর তিনি এটিকে তার নিজের নতুন সমাধিতে রাখলেন, যা তিনি পাথর থেকে কেটেছিলেন। সমাধির দরজা জুড়ে একটি বড় পাথর গড়িয়ে তিনি চলে গেলেন। এটি খ্রিস্ট ছিলেন, পাপ ছাড়াই সম্পূর্ণরূপে ঈশ্বরের আনুগত্য করেছিলেন, স্বেচ্ছায় আমাদের জন্য প্রায়শ্চিত্তের বলি হিসাবে তার জীবন দিয়েছিলেন, এইভাবে ডেভিড এবং আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। মানবজাতি আজ পাপের দাসত্বে। আমরা খ্রিস্টের রক্তের দ্বারা পাপের দাসত্ব থেকে মুক্ত হয়েছি। সর্বদা ঈশ্বরের শত্রুদের সাথে লড়াই করার সময় আমাদের প্রতিশ্রুত ভূমি স্বর্গে পৌঁছানোর জন্য আমাদের অব্যাহত আনুগত্য এবং বিশ্বস্ততা লাগে।
খ্রিস্টের আগে সময় র্যান্ডলফ ডানদারা।
প্রথমে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এখন পৃথিবী নিরাকার ও শূন্য ছিল, গভীরের উপরিভাগে অন্ধকার ছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপরে ঘোরাফেরা করছিল। এবং ঈশ্বর বললেন, আলো হোক। এবং আলো ছিল, প্রথম অধ্যায় জন বলেছেন, আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সহিত ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন। তার মাধ্যমেই সমস্ত কিছু তৈরি হয়েছিল, তাকে ছাড়া এমন কিছুই তৈরি হয়নি যা তৈরি করা হয়েছে। মানুষ শুরু সম্পর্কে জানে একমাত্র জিনিস যা ঈশ্বর তার কাছে প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন, শিক্ষিত পুরুষদের তত্ত্বগুলি অপ্রমাণিত এবং প্রায়শই যা প্রকাশিত হয়েছে তার বিপরীত। রেকর্ড হিসাবে সৃষ্টির শেষ দিন, অতঃপর ঈশ্বর বললেন, আসুন আমরা মানুষকে আমাদের প্রতিমূর্তি আমাদের মতো করে গড়ে তুলি এবং তারা সমুদ্রের মাছ এবং আকাশের পাখি, গবাদি পশুর উপরে, সমস্ত পৃথিবীর উপর শাসন করি এবং ভূমি বরাবর চলাচলকারী সমস্ত প্রাণীর উপরে। তাই ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, ঈশ্বরের প্রতিমূর্তিতে তিনি তাকে পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। এই সৃষ্টি তার অন্যান্য সৃষ্টির থেকে আলাদা ছিল, কারণ মানুষ সৃষ্টি হয়েছিল ঈশ্বরের আদলে, তার প্রতিমূর্তিতে। মানুষ ঈশ্বরের একটি সঠিক অনুলিপি নয়। মানুষ মাংস ও রক্ত সৃষ্ট হয়েছে যখন ঈশ্বর আত্মা। ঈশ্বর মানুষকে বাকি সৃষ্টির মাঝখানে শাসন করার জন্য এবং এর উপর কর্তৃত্ব করার জন্য রেখেছেন। তিনি আদম নামক লোকটিকে কাজ করতে এবং এর যত্ন নিতে বলেছিলেন। এবং সদাপ্রভু ঈশ্বর লোকটিকে আদেশ দিলেন, আপনি বাগানের যে কোনো গাছের ফল খেতে স্বাধীন, কিন্তু ভালো মন্দের জ্ঞানের গাছের ফল খাবেন না, কারণ যখন আপনি তা খাবেন তখন আপনি অবশ্যই মারা যাবেন। শয়তান ইভকে প্রলুব্ধ করার জন্য একটি সাপের রূপ ধারণ করেছিল, তার কাছে মিথ্যা বলেছিল। যখন মহিলাটি দেখলেন যে গাছের ফল খাবারের জন্য ভালো এবং চোখকে আনন্দদায়ক এবং জ্ঞান অর্জনের জন্য পছন্দনীয়, তখন সে কিছু নিয়ে তা খেয়ে ফেলল। সে তার সাথে থাকা তার স্বামীকেও দিল এবং সে খেয়েছি। জেমস প্রলোভন প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু প্রত্যেকেই প্রলুব্ধ হয় যখন তার নিজের মন্দ ইচ্ছা দ্বারা তাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং প্রলুব্ধ করা হয়। তারপর ইচ্ছা গর্ভধারণের পরে এটি পাপের জন্ম দেয় এবং পাপ, যখন এটি পূর্ণবয়স্ক হয়, মৃত্যুর জন্ম দেয়। ইভের কাছে ফলটি চোখে আনন্দদায়ক এবং তাকে জ্ঞানী করার জন্য আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু অবাধ্যতার পরিণতি রয়েছে। এই ক্ষেত্রে পরিণতি অবিলম্বে ছিল। যাই হোক, কিছু পরিস্থিতিতে বিচার না হওয়া পর্যন্ত পাপ খুঁজে পাওয়া যাবে না যখন একজন ঈশ্বরের মুখোমুখি হয়। তাদেরকে জান্নাত থেকে পরিশ্রম ও কষ্টের দেশে সরিয়ে দেওয়া হয়েছিল। ঈশ্বর সর্পকে বললেন, তুমি এই কাজটি করেছ বলে সমস্ত গবাদি পশু এবং সমস্ত বন্য প্রাণীর উপরে তুমি অভিশপ্ত। তুমি তোমার পেটে হামাগুড়ি দেবে এবং তোমার জীবনের সমস্ত দিন ধুলো খাবে, এবং আমি তাদের মধ্যে শত্রুতা স্থাপন করব। তুমি এবং স্ত্রীলোক এবং তোমার সন্তান এবং তার মধ্যে সে তোমার মাথা চূর্ণ করবে এবং তুমি তার গোড়ালিতে আঘাত করবে। স্ত্রীলোককে বললেন, আমি তোমার প্রসব বেদনা অনেক বাড়িয়ে দেব। তুমি সন্তান প্রসব করবে তোমার স্বামীর জন্য, সে তোমার উপর রাজত্ব করবে। আদমকে তিনি বললেন, যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনেছ এবং যে গাছের বিষয়ে আমি তোমাকে আজ্ঞা দিয়েছিলাম তুমি তা খাও না, তোমার কারণে ভূমি অভিশপ্ত, তুমি তা খাবে, আপনার জীবনের সমস্ত দিন এটি আপনার জন্য কাঁটা এবং কাঁটা গাছ উৎপন্ন করবে এবং আপনি আপনার ভ্রূয়ের ঘাম দ্বারা আপনার খাদ্য খাবেন যতক্ষণ না আপনি মাটিতে ফিরে আসবেন, আপনি ধূলিকণার জন্য এবং আপনি ধূলিকণার জন্য ফিরে আসবেন। এই পাপের সাথে আদম এবং ইব উভয়ে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন এবং তার সাথে পুনরায় মিলিত হওয়ার প্রয়োজন ছিল। এই পুনর্মিলনের জন্য তাদের অবাধ্যতার পাপের জন্য একটি নিখুঁত বলিদানের প্রয়োজন হবে। এর পরিণতি হল ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্নতা, যন্ত্রণা এবং মৃত্যু। যাই হোক, তাদের সবচেয়ে বড় কষ্ট হতে পারে যখন এক পুত্র কেইন আরেক পুত্র হেবলকে হত্যা করেছিল। হত্যার আগে পাপ উপস্থিত ছিল কারণ কেইনের হৃদয় বিশুদ্ধ এবং ধার্মিক ছিল না। কেইন এবং সক্ষম উভয়েই ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করেছিলেন, কিন্তু কেইন ক্রুদ্ধ হয়ে ওঠেন কারণ ঈশ্বরের কাছে হেবলের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। হিব্রুদের বই বলে যে হেবলের অর্ঘ ছিল বিশ্বাসের দ্বারা। এখন বিশ্বাস জ্ঞান এবং ভালোবাসার উপর ভিত্তি করে। সুতরাং হেবলের কর্ম এবং মনোভাব ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল যেখানে কেইন তা করেনি। ঈশ্বর কেইনের প্রস্তাব সম্পর্কে বলেছেন, যদি আপনি যা সঠিক তা করেন আপনি কি গ্রহণ করবেন না? কিন্তু আপনি যদি সঠিক কাজ না করেন তবে পাপ আপনার দরজায় থেকেছে, এটি আপনাকে পেতে চায়, তবে আপনাকে অবশ্যই এটি আয়ত্ত করতে হবে। অতএব দেখা যাচ্ছে যে কেইন যে বস্তুটি প্রস্তাব করেছিল তা গ্রহণযোগ্য ছিল না বা তার মনোভাব অগ্রহণযোগ্য ছিল বা উভয়ই। তিনি হয়তো তার কাছে থাকা সেরাটি অফার করেননি, তিনি হয়তো অনুমোদিত নয় এমন কিছু অফার করেছেন বা তিনি ঠিক যা প্রয়োজন তা অফার করেছেন কিন্তু ঈশ্বরের ভালোবাসা ছাড়া অন্য মনোভাব নিয়ে। পরিস্থিতি যাই হোক না কেন ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না এবং কেন কেইন জানতেন। শাস্তি হিসাবে পৃথিবী তার জন্য ফল দেবে না এবং সে একটি অস্থির পথচারী হয়ে উঠবে। ঈশ্বর নোহকে বলেছিলেন আসন্ন বন্যায় ধার্মিক লোকেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য তাকে কি করতে হবে। কোনো সন্দেহ নেই যে এই নির্দেশগুলি অস্বাভাবিক কিন্তু খুব স্পষ্ট বলে মনে হয়েছিল। নোহ হয়তো এমনও প্রশ্ন করেছিলেন যে কীভাবে কেবলমাত্র এক ধরনের কাঠ থেকে তৈরি একটি নৌকা ঠিক এত লম্বা চোরা এবং উঁচু একটি জানালা এবং দরজা দিয়ে তাকে এবং তার পরিবারকে বাঁচাতে পারে। যাই হোক, তিনি অবিলম্বে অন্যদের তাদের বিদ্রোহী এবং পাপপূর্ণ জীবনধারার পরিণতি সম্পর্কে সতর্ক করে সিন্ধুক নির্মাণ শুরু করেছিলেন।
বিশ্বাসের দ্বারা নোহ যখন এখনও দেখা যায়নি এমন জিনিস সম্পর্কে সতর্ক করেছিলেন, তখন পবিত্র ভয় তার পরিবারকে বাঁচানোর জন্য একটি জাহাজ তৈরি করেছিলেন। তার বিশ্বাসের দ্বারা তিনি বিশ্বকে নিন্দা করেছিলেন এবং বিশ্বাসের দ্বারা আসা ধার্মিকতার উত্তরাধিকারী হয়েছিলেন। জাহাজটি সম্পন্ন হওয়ার পর নোহ এবং তার পরিবার জাহাজে প্রবেশ করেন এবং ঈশ্বর বাতাসে শ্বাস নেওয়া প্রাণীদের জাহাজে প্রবেশ করেন। ঈশ্বর দরজা বন্ধ করার পরে তিনি পৃথিবীতে প্লাবিত করার জন্য গভীরের ঝর্ণা এবং স্বর্গের জানালা খুলে দিয়েছিলেন। কয়েক মাস পরে জল কমে যায়। তারপর নোহ তার পরিবার এবং পশুপাখিরা জাহাজ থেকে বেরিয়ে এলেন। নোহ অবিলম্বে একটি বেদী তৈরি করেছিলেন, একটি বলি উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বরের উপাসনা করেছিলেন। এই নৈবেদ্য ঈশ্বরকে খুশি করেছিল, সদাপ্রভু সেই সুগন্ধের গন্ধ পেয়েছিলেন এবং মনে মনে বলেছিলেন, মানুষের জন্য আমি আর কখনো মাটিকে অভিশাপ দেব না, যদিও তার হৃদয়ের প্রতিটি প্রবণতা শৈশব থেকেই খারাপ, এবং আমি আর কখনো সমস্ত জীবন্ত প্রাণীদের ধ্বংস করব না যেমন আমি করেছি। যতদিন পৃথিবী টিকে থাকবে বীজ ও ফসল কাটার সময় শীত ও তাপ, গ্রীষ্ম ও শীত, দিন ও রাত্রি কখনই থেমে যাবে না। ঈশ্বর আরও কিছু নির্দেশ বা আদেশ দিয়েছেন, যা কিছু বাস করে এবং চলাফেরা করে সবই আপনার জন্য খাদ্য হবে। যেমন আমি তোমাকে সবুজ গাছপালা দিয়েছিলাম এখন আমি তোমাকে সবই দিচ্ছি, কিন্তু আপনি অবশ্যই এমন মাংস খাবেন না যার মধ্যে এখনও প্রাণ আছে, এবং আপনার জীবন রক্তের জন্য আমি অবশ্যই একটি হিসাব দাবি করব। আমি প্রত্যেক প্রাণীর কাছে হিসাব চাইব এবং প্রত্যেক মানুষের কাছ থেকেও আমি তার সহকর্মীর জীবনের হিসাব চাইব। যে মানুষের রক্তপাত করে মানুষের দ্বারা তার রক্তপাত হবে, কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন ঈশ্বরের প্রতিমূর্তিতে। আপনার জন্য ফলদায়ক এবং সংখ্যা বৃদ্ধি, পৃথিবীতে বৃদ্ধি এবং তার উপর বৃদ্ধি। ঈশ্বর তখন নূহ এবং প্রতিটি জীবন্ত প্রাণীর সাথে একটি চুক্তি স্থাপন করেছিলেন, কিন্তু পাপ আবার দরজায় করা নাড়ুর কারণ হ্যাম তার বাবার প্রতি অসম্মান দেখিয়েছিল, যার ফলে সে তার ভাইদের দাস হওয়ার জন্য অভিশপ্ত হয়েছিল। এছাড়াও যেহেতু তারা ঈশ্বরের জ্ঞান ধরে রাখাকে উপযুক্ত মনে করেনি, তাই তিনি তাদের একটি বিকৃত মনের হাতে তুলে দিয়েছেন যা করা উচিত নয়। তারা হরেক রকমের পাপাচার, মন্দতা, লোভ ও পাপাচারে ভরে গেছে। তারা হিংসা, খুন, কলহ, প্রতারণা ও বিদ্বেষে পরিপূর্ণ। তারা পরচর্চাকারী, নিন্দাকারী, ঈশ্বরবিদ্বেষী, উদ্ধত, অহংকারী এবং অহংকারী। তারা মন্দ কাজ করার উপায় উদ্ভাবন। তারা তাদের পিতামাতার অবাধ্য হয়। তারা বিবেকহীন, বিশ্বাসহীন, হৃদয়হীন এবং নির্দয়। যদিও তারা ঈশ্বরের ধার্মিক আদেশ জানে যে যারা এই ধরনের কাজ করে তারা মৃত্যুযোগ্য, তারা কেবল এই কাজগুলোই চালিয়ে যাচ্ছে না, বরং যারা এগুলো পালন করে তাদের অনুমোদনও দেয়। নোহের সময় এবং আমাদের পরিস্থিতির মধ্যে সমান্তরাল লক্ষ্য করুন। লোকেরা পাপী ছিল এবং আমরা পাপী, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত। তারা মরতে চলেছে এবং আমরাও হতে পারি। আমি তোমাকে বলেছিলাম যে তুমি তোমার পাপে মারা যাবে। নোহকে বলা হয়েছিল ধার্মিকদের বাঁচানোর জন্য কি করতে হবে এবং আমাদেরও আছে। কারণ আমরা যদি বিশ্বাস না করি যে যীশু ঈশ্বরের পুত্র, আমরা সত্যিই আমাদের পাপে মারা যাব। নোহের সময়ের সমস্ত লোকেরই একটি পছন্দ ছিল এবং আমাদেরও একটি পছন্দ আছে। আমি তোমাকে বলছি, এখন ঈশ্বরের অনুগ্রহের সময়, এখন পরিত্রাণের দিন। আদম এবং ইভের প্রলোভন এবং ঈশ্বরের আনুগত্য না করে তাদের আকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণের কয়েক বছর, বন্যার পরে 290 বছর এবং ঈশ্বর মূসাকে পাথরের উপর আদেশ দেওয়ার শত শত বছর আগে তেরাহ আব্রামের পিতা হয়েছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ঈশ্বর আব্রামের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন। সদাপ্রভু আব্রামকে বলেছিলেন, তোমার দেশ, তোমার প্রজা এবং তোমার পিতার পরিবার ত্যাগ কর এবং আমি তোমাকে যে দেশে দেখাব সেই দেশে যাও। আমি তোমাকে একটি মহান জাতিতে পরিণত করব এবং আমি তোমাকে আশীর্বাদ করব। আমি তোমার নাম মহান করব এবং আপনি আশীর্বাদ হবেন। যারা আপনাকে আশীর্বাদ করবে এবং যারা আপনাকে অভিশাপ দেবে আমি আপনার মাধ্যমে আশীর্বাদ করব। ঈশ্বর আব্রামের নাম পরিবর্তন করে আব্রাহাম রাখেন যখন তিনি তার সাথে তার চুক্তি স্থাপন করেন। তাই আব্রাহাম তার বাড়ি ছেড়ে কনান চলে গেলেন। হিব্রু 1:1 আমরা পড়ি, বিশ্বাসের দ্বারা তিনি প্রতিশ্রুত দেশে বিদেশের একজন অপরিচিত লোকের মতো নিজের বাড়ি তৈরি করেছিলেন। তিনি তাঁবুতে থাকতেন, যেমন ইসহাক এবং জ্যাকব ছিলেন, যারা একই প্রতিশ্রুতির উত্তরাধিকারী ছিলেন। ভিত্তিসহ শহরের দিকে অপেক্ষা করছি, যার স্থপতি এবং নির্মাতা হলেন ঈশ্বর। এটা স্পষ্ট হওয়া উচিত যে আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি একটি জাতির পরিবর্তে সমস্ত মানবজাতির জন্য ছিল। আব্রাহাম এবং তার স্ত্রী সারা নিঃসন্তান ছিলেন, যদিও ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের অনেক বংশধর হবে। তারা ঈশ্বরের পুত্রের প্রতিশ্রুতি পূরণের জন্য অধৈর্য হয়ে ওঠে। মানবিক যুক্তি ব্যবহার করে তারা বিষয়গুলি তাদের নিজের হাতে নিয়েছিল। তাদের অধৈর্যমূলক পদক্ষেপের কারণে পরবর্তীতে ইসমাইলের বংশধরদের মধ্যে সারার দাসীর দ্বারা আব্রাহামের প্রথমজাত এবং আইজ্যাক, আব্রাহামের এবং সারার প্রতিশ্রুতিপুত্রের মধ্যে বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঈশ্বর অপেক্ষা করেছিলেন যতক্ষণ না আব্রাহাম এবং সারার জন্য একটি সন্তান ধারণ করা শারীরিকভাবে অসম্ভব ছিল, তাই যখন তাদের একটি হবে তখন কোনো সন্দেহ থাকবে না যে এটি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং তাদের বিশ্বাসের সরাসরি ফলাফল ছিল। আব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন এবং বিশ্বস্ত পিতা হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু তিনি পাপ ছাড়া ছিলেন না। তিনি একাধিকবার মিথ্যা বলেছেন। ঈশ্বরের মুখোমুখি হলে তিনি অনুতপ্ত হন এবং তার উপর বিশ্বাস ও আস্থা রাখেন। আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাকবের বংশধরদের মাধ্যমে একজন ত্রাণকর্তা আনুগত্যশীল বিশ্বস্তদের উদ্ধার করতে পৃথিবীতে আসবেন। যখন আব্রাহামের বয়স 99 বছর, তখন সদাপ্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমার সামনে চলো এবং নির্দোষ হও। আমি আমার ও তোমার মধ্যে আমার চুক্তি নিশ্চিত করব এবং তোমার সংখ্যা অনেক বাড়িয়ে দেব। সমস্ত পুরুষদের সুন্নত করার জন্য ঈশ্বরের আদেশের প্রতি আব্রাহামের আনুগত্য দ্বারা চুক্তিটি সিলমোহর করা হয়েছিল। এটি তাদের কোনো সন্তান হওয়ার আগে এবং মসিকে আইন দেওয়ার কয়েক বছর আগে ছিল। প্রায় 1 বছর পর ইসহাক জন্মগ্রহণ করেন এবং চুক্তি অনুসারে 8ম দিনে আব্রাহাম তাকে খৎনা করেন। পরবর্তীতে যখন আইজ্যাক বড় হয়েছিলেন, ঈশ্বর আব্রাহামকে ইসহাককে পোড়ানো উৎসর্গ হিসাবে উৎসর্গ করার নির্দেশ দিয়েছিলেন। এটি ছিল আব্রাহামের বিশ্বাসের পরীক্ষা। আব্রাহাম যুক্তি দিয়েছিলেন যে যেহেতু ঈশ্বর তাকে আইজ্যাক দিয়েছিলেন যখন তার এবং সারার পক্ষে একটি পুত্র সন্তান হওয়া শারীরিকভাবে অসম্ভব ছিল, তখন তিনি তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য আইজ্যাককে মৃত থেকে ফিরিয়ে আনতে পারেন। ঈশ্বর এবং আব্রাহামের মধ্যে এই সম্পর্ক সম্পর্কে এত তাৎপর্যপূর্ণ কি? প্রথম এবং সর্বাগ্রে ঈশ্বর বাধ্য বিশ্বস্ততা প্রয়োজন। আব্রাহামের বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতি মানুষের জন্য তার সাথে মিলিত হওয়ার একটি উপায় প্রদানের সূচনা হয়েছিল।
বছরের পর বছর নাজারেথের যিশু যখন সম্পূর্ণ বাধ্যবিশ্বস্ততার মাধ্যমে মানুষের পাপের প্রায়শ্চিত্তকারী বলি হিসাবে নিজেকে উৎসর্গ করবেন, তখন পর্যন্ত এটি উপলব্ধি করা হবে না। প্রতিশ্রুতির পুত্র ইসহাকের মাধ্যমে তার প্রথমজাত ইসমাইল নয় যে চুক্তিটি অব্যাহত থাকবে, কারণ যিশু ডেভিডের মাধ্যমে ইসহাকের বংশধর ছিলেন। এটা ছিল ঈশ্বরের প্রতিশ্রুতি যে আব্রাহামের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ আশীর্বাদ পাবে। অতএব মানবজাতির তার মিলন অর্জনের কোনো উপায় নেই। এটি একটি প্রতিশ্রুতি এবং মনোভাব, বিশ্বাস এবং যিশু খ্রিস্টের আনুগত্যের বিষয় এবং তার মিলনের বার্তা। এটা এতটা আশ্চর্যজনক হওয়া উচিত নয় যে ঈশ্বর বিশ্বস্ত আনুগত্যকারীদের আশীর্বাদ করেন এবং বিদ্রোহী অবাধ্যদের বর্জন করেন। আব্রাহাম এবং লোটের পশুপালকদের মধ্যে সমস্যার কারণে তার ভাতিজা আব্রাহাম লোটকে তার জমি বেছে নেওয়ার অনুমতি দিয়েছিলেন এবং আব্রাহাম অন্য এলাকা নিয়ে যাবেন। লোট সদম শহরের কাছে সবচেয়ে ভালো এলাকা বেছে নিয়েছিলেন এবং সদাপ্রভু বললেন, যেহেতু সদম ও ঘমরার বিরুদ্ধে শোরগোল বর এবং তাদের পাপ অত্যন্ত গুরুতর, আমি এখন নীচে গিয়ে দেখব যে তারা আমার কাছে আসা এর বিরুদ্ধে যে চিৎকার এসেছে সেই অনুসারে তারা সম্পূর্ণভাবে করেছে কি না, এবং যদি না হয় আমি জানতে পারি। ঈশ্বর সদমকে ধ্বংস করার জন্য ফেরেশতাদের পাঠানোর আগে তিনি আব্রাহামের কাছে তার পরিকল্পনা প্রকাশ করেছিলেন, যিনি সেখানে বসবাসকারী ধার্মিক লোকদের কারণে সদমকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু তাই কম ছিল, তাই ঈশ্বরের ফেরেশতারা সদম শহরে প্রবেশ করে সন্ধ্যায় পুরুষের আকারে আবির্ভূত হলেন। লোট যখন এই দর্শনার্থীদের দেখেছিলেন তখন তিনি জোর দিয়েছিলেন যে তারা তার সুরক্ষায় তার বাড়িতে প্রবেশ করবে। সদমের দুষ্টতা স্পষ্টভাবে নিম্নলিখিতগুলিতে দেখা যায়। এখন তারা শুয়ে পড়ার আগে শহরের লোকেরা, সদমের লোকেরা, বৃদ্ধ এবং যুবক উভয়ই, প্রতিটি চারপাশ থেকে সমস্ত লোক বাড়িটি ঘিরে ফেলল এবং তারা লোটকে ডেকে বলল, কোথায় সেই লোকেরা যারা আজ রাতে আপনার কাছে এসেছেন? তাই লোট দরজা দিয়ে তাদের কাছে গেলেন, তার পিছনে দরজা বন্ধ করে দিয়ে বললেন, দয়া করে আমার ভাইয়েরা এমন খারাপ কাজ করবেন না। এখন দেখুন, আমার দুটি মেয়ে আছে যারা একজন পুরুষকে জানে না, অনুগ্রহ করে আমাকে তাদের আপনার কাছে নিয়ে আসতে দিন এবং আপনি তাদের সাথে আপনার ইচ্ছামত করতে পারেন, শুধু এই লোকদের কিছুই করবেন না, কারণ এই কারণে তারা আমার ছাদের ছায়া এসেছে। তারা বলল, ফিরে দাঁড়াও। তখন তারা বলল, এই লোক এখানে থাকতে এসেছে এবং সে বিচারক হিসেবে কাজ করে চলেছে, এখন আমরা তোমার সাথে তাদের চেয়ে খারাপ ব্যবহার করব। তাই তারা লোকটা লোটের বিরুদ্ধে জোরে চাপ দিল এবং দরজা ভেঙে দেওয়ার জন্য কাছে আসল। কিন্তু ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে লোটকে তাদের সাথে ঘরে টেনে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। ফেরেশতারা লোটকে তাদের মিশনের উদ্দেশ্য ব্যাখ্যা করেছিলেন এভাবে, যখন ভোর হল ফেরেশতারা লোটকে তাড়াতাড়ি করার জন্য অনুরোধ করে বললেন, ওঠো, তোমার স্ত্রী এবং তোমার দুই কন্যাকে নিয়ে যাও, পাছে তুমি ধ্বংস হয়ে যাও শহর, কারণ তুমি না আসা পর্যন্ত আমি কিছুই করতে পারব না। লোট যখন শোয়ারে প্রবেশ করেছিলেন তখন সূর্য পৃথিবীতে উঠেছিল। তারপর সদাপ্রভু স্বর্গ থেকে সদম ও ঘমরার উপর গন্ধক ও আগুন বর্ষণ করলেন। তাই তিনি সেই সমস্ত শহরগুলিকে, সমস্ত সমভূমিকে, শহরের সমস্ত বাসিন্দাদের এবং মাটিতে যা কিছু জন্মেছিল তা উড়িয়ে দিয়েছিলেন। ঈশ্বর অবাধ্যতার কারণে এডেন বাগান থেকে আদম এবং ইভকে সরিয়ে দিয়েছিলেন এবং মানুষের দুষ্টতা এবং তার হৃদয়ের মন্দ অভিপ্রায়ের কারণে নোহ, তার পরিবার এবং বাছাই করা প্রাণী ব্যতীত মানুষের অভ্যন্তরীণ সত্তার কারণে সমস্ত মানুষকে জল দ্বারা ধ্বংস করেছিলেন। এখন তিনি গুরুতর দুষ্টতার কারণে সদমকে আগুনে ধ্বংস করেছিলেন। এটা স্পষ্ট হওয়া উচিত যে অবাধ্যতা এবং পাপাচার ঈশ্বরের দ্বারা সহ্য করা হয় না, এবং যারা এই ধরনের অনুশীলন করে তারাও ধ্বংস হয়ে যাবে, যদি না তারা তাদের পাপাচার থেকে ফিরে আসে এবং ঈশ্বরের ইচ্ছাকে মেনে চলে। ঈশ্বর আব্রাহামকে দেখেছিলেন যখন তিনি বালদীয়দের উড়ে বাস করছিলেন, তখন তিনি দূরদেশে যাওয়ার জন্য বাড়িতে ডাকার জায়গা ছিল না তার, শুধুমাত্র একটি প্রতিশ্রুতি যে তার বংশধরদের একদিন একটি বাড়ি হবে। বহু বছর পরে আব্রাহামের বংশধররা শেষ পর্যন্ত মিশরে দাস হয়ে যাবে। মসির মাধ্যমে ঈশ্বর তাদের দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন তাদের উত্তরাধিকারের দেশে যেতে, যে দেশে আব্রাহাম ঘুরেছিলেন। এটা পাপের দাস হয়ে দুষ্টতার মাঝে পৃথিবীতে আমাদের সংক্ষিপ্ত থাকার অনুরূপ। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে পাপের দাসত্ব থেকে স্বর্গের বাড়িতে আজ্ঞাবহ ও বিশ্বস্ত জীবনযাপনের মাধ্যমে উদ্ধার করবেন। সেই সুদূর দেশে মিশরে তাদের যাত্রা শুরু হয়েছিল জ্যাকবের ছেলেদের দ্বারা ছোট ভাই জোসেফের কাছে একটি কাপুরুষোচিত আচরণের মাধ্যমে, যখন তারা তাকে ইসমাইলীয়দের একটি দলের কাছে বিক্রি করেছিল যা আব্রাহামের প্রথমজাত পুত্রের বংশধর। তারা তাকে একজন সাধারণ দাস হিসাবে বিক্রি করে এবং তারপর জ্যাককে প্রতারিত করে বিশ্বাস করে যে জোসেফ একটি বন্য প্রাণীর দ্বারা নিহত হয়েছে। মনে রাখবেন, জ্যাকব আশীর্বাদ পাওয়ার জন্য তার পিতাকেও প্রতারণা করেছিলেন। জোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং ঈশ্বর তাকে আব্রাহামের বংশধরদের থেকে একটি শক্তিশালী জাতি তৈরি করার পরিকল্পনায় ব্যবহার করেছিলেন। এটি এমন একটি লোকেদের মধ্যে বছরের পর বছর দাসত্বের পরে ঘটবে যারা সর্বশক্তিমান ঈশ্বরের পরিবর্তে সৃষ্ট জিনিসের উপাসনা করত। মিশরে 400 বছর পর মুসার জন্ম হয়। তার বাবা মা শিশুটিকে হত্যা করার জন্য ফেরাউনের আদেশ অমান্য করেছিল এবং তারা তাকে লুকিয়ে রেখেছিল। তারা ঈশ্বরের অবাধ্যতার পরিবর্তে ফেরাউনের আদেশ অমান্য করার ইচ্ছার দ্বারা সৎভাবে কাজ করেছিল। বিশ্বাসের দ্বারা মুসার পিতামাতা তাকে জন্মের পর 3 মাস লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা দেখেছিল যে সে কোনো সাধারণ শিশু নয় এবং তারা রাজার আদেশকে ভয় পায় না। মুসাকে ফেরাউনের কন্যা পেয়েছিলেন যিনি তার প্রতি করুণা করেছিলেন। মুসার বোন তার মাকে ডেকে পাঠালেন এবং ফেরাউনের কন্যা তাকে বলল, এই শিশুটিকে নিয়ে যাও এবং তাকে আমার জন্য দুধ খাওয়াও, আমি তোমাকে টাকা দেব। তাই মহিলাটি শিশুটিকে নিয়ে গিয়ে তাকে স্তন্যপান করাল। যখন শিশুটি বড় হয়ে গেল তখন সে তার পুত্র হল এবং সে তার নাম রাখল, আমি তাকে জল থেকে বের করে এনেছি। বিশ্বাসের দ্বারা মুসা যখন তিনি বড় হয়েছিলেন তখন তিনি ফেরাউনের কন্যার পুত্র হিসাবে পরিচিত হতে অস্বীকার করেছিলেন। অল্প সময়ের জন্য পাপের আনন্দ উপভোগ করার চেয়ে তিনি ঈশ্বরের লোকদের সাথে দুর্ব্যবহার করা বেছে নিয়েছিলেন। খ্রিস্টের জন্য মিশরের ভাণ্ডারের চেয়েও বেশি মূল্যবান, কারণ তিনি বিশ্বাসের দ্বারা মিশর ছেড়েছিলেন। রাজার ক্রোধের ভয়ে তিনি অদৃশ্য ছিলেন 40 বছর ধরে। মিশরীয়দের সমস্ত উপায়ে প্রশিক্ষিত হওয়ার পর ঈশ্বর মুসাকে আরও 40 বছরের জন্য একজন পশুপালক হিসাবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাকে ডাকার আগে আব্রাহামের বংশধরদের দাসত্বের বন্ধন থেকে আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাককে অনেক আগেই প্রতিশ্রুত দেশে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। তাই ঈশ্বর মুসা ও হারুনকে ফেরাউনের কাছে পাঠালেন যাতে ফরোয়াহ ইসরায়েলীয়দের যেতে দেন এবং তার উপাসনা করেন। ঈশ্বর ফেরাউন এবং মিশরীয়দের ধ্বংসের চেয়ে বাধ্যতা বেছে নেওয়ার 10টি সুযোগ দিয়েছিলেন। ফেরাউন ঈশ্বরের শক্তিকে চিনতে আবির্ভূত হয়েছিল, কিন্তু প্রতিটি ক্ষণস্থায়ী সুযোগের সাথে সাথে প্রত্যাখ্যান করা তার পক্ষে সহজ ছিল। তার প্রথম জাতের মৃত্যুর পর তিনি ইসরায়েলীয়দের চলে যেতে বলেছিলেন। তারা চলে গেল, কিন্তু তিনি তার মন পরিবর্তন করলেন এবং তাদের দাসত্বে ফিরিয়ে আনার জন্য তাদের অনুসরণ করলেন। লোহিত সাগরের কাছেই ইসরায়েলীয়দের ঈশ্বরের বাধ্য হওয়ার বা দাসত্বে ফিরে যাওয়ার জন্য একটি পছন্দ করতে হয়েছিল। সেখানেই ফেরাউন ও তার বাহিনীকে সমুদ্রের পানিতে সমাহিত করা হয়েছিল। ওপারে দাসত্ব থেকে মুক্ত একটি নতুন জাতির উদ্ভব হয়। তারা অবিলম্বে কেনানে প্রবেশ করেনি, কারণ তাদের বিশ্বাস দুর্বল ছিল। তারা যিহোশুয়া এবং কালেবের রিপোর্ট প্রত্যাখ্যান করেছিল যারা ঈশ্বরে বিশ্বাস করেছিল। তারা তাদের প্রতিশ্রুত জমি মেনে চলতে এবং দাবি করতে প্রস্তুত হতে 40 বছর সময় লেগেছিল। যদিও এই ভূমি ঈশ্বরের অনুগ্রহে তাদের দেওয়া হয়েছিল, সেখানে বসবাসের জন্য তাদের ঈশ্বরের শত্রুদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। ফলস্বরূপ তারা 40 বছর ধরে তাদের প্রতিশ্রুত ভূমির কাছাকাছি প্রান্তরে ঘুরে বেড়ায়, প্রতিশ্রুত দেশে কখনও প্রবেশ করেনি। 20-এর বেশি পুরুষের মৃত্যু না হওয়া পর্যন্ত যশোয়া এবং কালেব ছাড়া তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মুসাকে নিষিদ্ধ করা হয়েছিল ঈশ্বর তাদের কানানে নিয়ে যেতে। পরিবর্তে এটি ছিল মসির বিশ্বস্ত সহকারী যিহোশুয়ে। একবার তারা ঈশ্বরে তাদের বিশ্বাস স্থাপন করে এবং তার আনুগত্য করে তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। এটাও আমাদের পাপ থেকে উড়ার মতো। খ্রিস্টের ক্রুশে আমাদের অবশ্যই একটি সিদ্ধান্ত নিতে হবে এবং একটি নতুন সৃষ্টি হিসাবে উদিত হওয়ার জন্য আমাদের পাপী প্রভুকে বাপ্তিস্মের জলে কবর দিতে হবে। পৌলরঙ্গিয়ে ছয়ে বলেছেন, আপনি কি জানেন না যে আমরা যারা খ্রিস্ট যিশুতে বাপ্তিস্ম নিয়েছিলাম তারা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছিলাম। তাই আমরা মৃত্যুতে বাপ্তিস্মের মাধ্যমে তার সাথে সমাধিস্থ হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও নতুন জীবনযাপন করতে পারি। আমরা যদি তার মৃত্যুতে তার সাথে এভাবে একত্রিত হয়ে থাকি, তবে অবশ্যই তার পুনরুত্থানেও আমরা তার সাথে একতাবদ্ধ হব, কারণ আমরা জানি যে আমাদের পুরানো আত্মাকে তার সাথে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যাতে পাপের দেহ দূর করা যায়, যাতে আমরা আর পাপের দাস না থাকি, কারণ যে কেউ মারা গেছে সে পাপ থেকে মুক্তি পেয়েছে। আমাদেরও বাধ্যতামূলক বিশ্বাস থাকতে হবে এবং আমাদের প্রতিশ্রুত ভূমি স্বর্গে প্রবেশ করার জন্য ঈশ্বরের সাথে মিলিত হতে হবে। তাদের প্রতিশ্রুত ভূমিতে যাওয়ার সময় ঈশ্বর ইসরায়েলীয়দের উপর আশীর্বাদের অনেক অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লক্ষ লক্ষ ক্রীতদাসকে আব্রাহামের কাছে প্রতিশ্রুত একটি দেশের দিকে নিয়ে যাওয়া। তারা মিশর ত্যাগ করার 3 মাস পরে এবং আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতির প্রায় 40 বছর পরে তারা সিনাইতে শিবির স্থাপন করেছিল। এখানে ঈশ্বর আবির্ভূত হন, মোশিকে তার আদেশ প্রদান করেন। প্রভু মোশিকে বললেন, পর্বতে আমার কাছে এসো এবং এখানে থাকো, এবং আমি তাদের নির্দেশের জন্য আমি যে আইন ও আদেশ লিখেছি তা দিয়ে আমি তোমাকে পাথরের ফলকগুলি দেব। আমরা সেগুলিকে নিচে সংক্ষিপ্ত 10টি আদেশ হিসাবে উল্লেখ করি। আমার আগে তোমার আর কোনো দেবতা থাকবে না। তোমরা নিজের জন্য মূর্তি তৈরি করবে না। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম অসার ব্যবহার করবে না। বিশ্রামবারের দিনটিকে পবিত্র রেখে স্মরণ করো। তোমার বাবা ও মাকে সম্মান করো। তুমি খুন করবে না। তুমি ব্যভিচার করবে না। তুমি চুরি করবে না। তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। তোমার প্রতিবেশীর কোনো কিছুর লোভ করো না। সেগুলি আবার পড়ুন এবং লক্ষ্য করুন যে সেগুলি হল আইন, নিয়ম, প্রবিধান, করণীয় জিনিস এবং যা করা উচিত নয়। আপনি কি ক্ষমা বা বিশ্বাসের কোনো বিবৃতি খুঁজে পেয়েছেন? না। আপনি কি লক্ষ্য করেছেন যে শুধুমাত্র একজন বা দুজন একজন মানুষের হৃদয়, মন বা তার মনোভাব নিয়ে কাজ করেছেন? না। এই চুক্তিটি আমাদের খ্রিস্টের কাছে নিয়ে আসার জন্য ডিজাইন করা হয়েছিল, এবং হিব্রুতে যেমন বলা হয়েছে, একটি নতুন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, একটি চুক্তি যা দুষ্টতাকে ক্ষমা করে। কারণ যদি সেই প্রথম চুক্তিতে কিছু ভুল না থাকত, তবে অন্যের জন্য কোনো স্থান চাওয়া হতো না। কিন্তু ঈশ্বর লোকেদের দোষ খুঁজে পেলেন এবং বললেন, সময় আসছে, প্রভু ঘোষণা করেন, যখন আমি ঈশ্বরের সঙ্গে একটি নতুন চুক্তি করব। ইসরায়েলের পরিবার এবং যিহুদার পরিবারের সাথে আমি তাদের পূর্বপুরুষদের সাথে যে চুক্তি করেছিলাম সেরকম হবে না, যখন আমি তাদের মিশর থেকে বের করে আনতে তাদের হাত ধরেছিলাম, কারণ তারা আমার চুক্তির প্রতি বিশ্বস্ত ছিল না, এবং আমি মুখ ফিরিয়ে নিলাম তাদের কাছ থেকে, প্রভু ঘোষণা করেন। সেই সময়ের পরে আমি ইসরায়েল পরিবারের সাথে এই চুক্তি করব, প্রভু ঘোষণা করেন, আমি আমার আইন তাদের মনে রাখব এবং তাদের হৃদয় লিখব। আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার প্রজা হবে। একজন মানুষ তার প্রতিবেশীকে বা তার ভাইকে এই বলে শিক্ষা দেবে না, প্রভুকে জান, কারণ তারা ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে চিনবে, কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের পাপ মনে করব আর না। এই চুক্তিকে নতুন বলে অভিহিত করে তিনি প্রথমটিকে অপ্রচলিত করেছেন, এবং যা অপ্রচলিত এবং বার্ধক্য শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। যীশু যখন এসেছিলেন তিনি অনুতাপের বার্তা, ঈশ্বরের অনুগ্রহ এবং বিশ্বাস, প্রেম এবং মিলনের বার্তা প্রচার করেছিলেন। তার লক্ষ্য ছিল, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করা। তিনি স্বেচ্ছায় আমাদের পাপের প্রায়শ্চিত্তকারী বলি হিসাবে তার জীবন দিয়ে পাপের ক্ষমার পথ খুলে দিয়েছিলেন। যারা তার উপর বিশ্বাস করে এবং যারা আপনাদের উপর অর্পিত শিক্ষার ফর্মটি আন্তরিকভাবে মেনে চলেছিল, এই বিশ্বাস আসার আগে আমাদেরকে আইনের দ্বারা বন্দী করে রাখা হয়েছিল, বিশ্বাস প্রকাশ না হওয়া পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল। তাই খ্রিস্টের কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আইনের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক হতে পারি। এখন সেই বিশ্বাস এসেছে, আমরা আর আইনের তত্ত্বাবধানে নেই, এবং আপনি আপনার অপরাধে এবং আপনার মাংসের শূন্যত না হওয়াতে মৃত হয়ে তিনি তার সাথে জীবিত করেছেন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা করেছেন, আমাদের বিরুদ্ধে যা আমাদের বিরুদ্ধে ছিল তার হস্তাক্ষর মুছে দিয়েছেন, এবং তিনি ক্রুশে পেরেক মেরে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেছে। ঈশ্বরের ভালোবাসা এবং করুণা তার পুত্রের মধ্যে নিখুঁত রক্ত বলিদান প্রদান করেছে। খ্রিস্টের মৃত্যু নতুন চুক্তি প্রতিষ্ঠা করেছে, যারা অনুতাপ ও আনুগত্যের আহ্বান মেনে চলে তাদের সকলকে পাপের ক্ষমা এবং পাপ থেকে মুক্তি প্রদান করে। তাই স্বাধীনতা দেয় এমন আইন দ্বারা যারা বিচার করতে চলেছেন তাদের মতো কথা বলুন এবং কাজ করুন, কারণ করুণা ব্যতীত বিচার এমন কাউকে দেখানো হবে যে করুণাময় হয়নি। করুণা বিচারের উপর জয়লাভ করে। মিশরীয় দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর এবং দুধ ও মধু প্রবাহিত একটি দেশ পাওয়ার পর ইসরায়েলকে ঈশ্বর নির্বাচিত বিচারকদের দ্বারা শাসিত করা হয়েছিল, কিন্তু ইসরায়েলীয়রা তাদের চারপাশের সমস্ত জাতির মতো হতে চেয়েছিল। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল এবং একটি রাজা চেয়েছিল। সুতরাং ঈশ্বর তাদের একটি রাজা দিয়েছেন, শৌল। তিনি জনগণ যা চেয়েছিলেন তার দ্বারা শাসন করতেন, ঈশ্বরের আজ্ঞাবহ দাস হিসাবে না হয়ে মতামত দিয়ে শাসন করতেন। তাই স্যামুয়েল ঈশ্বরের নির্দেশে দাউদকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন, যিনি তার বাধ্য হবেন। অনেকবার ডেভিডকে শৌলের কাছ থেকে পালিয়ে যেতে হয়েছিল, কারণ শৌল তাকে একজন সাধারণ অপরাধীর মতো স্বীকার করেছিল যা তাকে হত্যা করতে চায়। তবুও এই সত্ত্বেও ডেভিড ঈশ্বরের অভিষিক্তদের বিরুদ্ধে কিছু করতে অস্বীকার করেছিলেন। শৌলের মৃত্যুর পর দাউদ রাজা হন। ঈশ্বর দাউদের সম্বন্ধে বলেছিলেন, শৌলকে অপসারণ করার পর তিনি দাউদকে তাদের রাজা করেছিলেন। তিনি তার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন,
আমি জেসির পুত্র দাজুদকে আমার নিজের মনের মতো একজন ব্যক্তিকে পেয়েছি। আমি তার কাছে যা চাই তা সে করবে। এই লোকটির বংশধর থেকে ঈশ্বর তার প্রতিশ্রুতি অনুসারে ইসরায়েলে উদ্ধারকর্তা যীশুকে নিয়ে এসেছেন। একবার ডেভিডের লোকেরা একজন ধনী লোকের পালের মধ্যে ছিল এবং সেখানে থাকাকালীন তারা তাকে রক্ষা করার জন্য তার সাথে সম্মানজনক আচরণ করেছিল, তার পশুপালকদের সাথে দুর্ব্যবহার করেনি বা তার কিছু নিয়েছিল না। পরবর্তীতে ডেভিড কাছাকাছি ছিল, তার লোকেরা ক্ষুধার্ত ছিল এবং খাবারের প্রয়োজন ছিল, তাই ডেভিড সাহায্যের জন্য অনুরোধ করেছিল। কিন্তু নাবাল, তার খারাপ লেনদেনের জন্য পরিচিত একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি, কঠোর এবং অসম্মানজনকভাবে ডেভিডের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। ডেভিড খুব ক্রুদ্ধ হয়েছিলেন, তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন, ঈশ্বরকে তার বিচার করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু ডেভিডের জীবনে সবকিছুই ধার্মিক ছিল না। তা সেনাবাহিনীর সাথে যুদ্ধে না গিয়ে তিনি বাড়িতেই থেকে গেলেন। সেখানে তিনি একজন সুন্দরী মহিলাকে দেখে তার প্রতি লালসা পোষণ করেন এবং তাকে ব্যভিচার করার জন্য পাঠান। সেখানে সে গর্ভবতী ছিল। ডেভিড তার পাপ ঢাকতে তার স্বামীকে হত্যার আদেশ দিয়েছিলেন।
ভয়ানক? হ্যাঁ। ঈশ্বর সন্তুষ্ট? না।
ডেভিড দৈহিক তৃপ্তি কামনা করেছিলেন এবং প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই পাপের জন্য তিনি অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু ঈশ্বরের দূত নাথানের মুখোমুখি হলে তিনি তার দুষ্টতা স্বীকার করেন, অনুতপ্ত হন এবং ক্ষমা প্রার্থনা করেন। যদিও ক্ষমা করা হয়েছিল, তবুও তিনি তার পাপ কর্মের ফল ভোগ করেছিলেন। নিঃসন্দেহে তার হৃদয়ের মনোভাব, তার অনুশোচনা এবং ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য তার ক্ষমার আকাঙ্ক্ষার কারণেই ঈশ্বর বলবেন, আমি জেসির পুত্র ডেভিডকে পেয়েছি, আমার নিজের হৃদয়ের মতো একজন ব্যক্তি, যিনি আমার সমস্ত ইচ্ছা পালন করবেন। আজ সবার এই অবস্থা। আমরা সকলেই পাপ করেছি, আমাদের পাপের প্রতি সঠিক মনোভাব প্রয়োজন এবং ঈশ্বরের সাথে মিলিত হওয়া দরকার। ঈশ্বর ডেভিডকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরদের মধ্যে একজন চিরকালের জন্য তার সিংহাসনে বসবে, যীশুখ্রিস্টের কথা উল্লেখ করে, যার রাজ্যের কোনো শেষ নেই। রাজাদের রাজত্বকালে ঈশ্বর তার বার্তা পৌঁছে দিয়েছিলেন পুরুষদের মাধ্যমে, যাদেরকে আমরা ভাববাদী বলে উল্লেখ করি। সমস্ত নবী ইসরায়েলের সন্তানদের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দিয়েছিলেন, কিন্তু সকলেই আসন্ন মসীহ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেননি। শত শত বছর ধরে এবং বিভিন্ন নবীদের দ্বারা পঞ্চাশটিরও বেশি ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করা হয়েছে, যা সবগুলোই যীশুতে পূর্ণ হয়েছিল। কয়েকটি ভবিষ্যৎবাণী নিচে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের নতুন নিয়মের পরিপূর্ণতা অনুসরণ করা হয়েছে। ভবিষ্যৎবাণী মালাকি 3:1, সতর্ক থেকো, আমি আমার দূত পাঠাচ্ছি এবং তিনি আমার সামনে পথ প্রস্তুত করবেন, অতঃপর আপনি যে প্রভুকে খুঁজছেন তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন, তিনি চুক্তির দূত যাকে তোমরা চাও, সতর্ক থেকো, তিনি আসছেন, স্বর্গীয় বাহিনীগণের সদাপ্রভু বলছেন। পূর্ণতা ম্যাথু 2:2। রাজা হেরোদের সময়ে ইহুদির বেতলেহেমে যীশুর জন্মের পর পূর্ব দিক থেকে জ্ঞানী ব্যক্তিরা জেরুজালেমে এসে জিজ্ঞাসা করলেন, যিনি ইহুদিদের রাজা জন্মগ্রহণ করেছিলেন তিনি কোথায়? আমরা পূর্বে তার তারা দেখেছি এবং এসেছি তাকে পূজা করতে। ভবিষ্যৎবাণী জেনেসিস 4:9-0, রাজদণ্ড যিহুদা থেকে বা তার পায়ের মাঝখান থেকে শাসকের লাঠিটি সরবে না যতক্ষণ না তার কাছে রাজস্ব আসে এবং তার প্রতি জাতিগণের আনুগত্য হবে। পূর্ণতা লুক 3:2-3:8, যিশুর বংশতালিকা ডেভিডের মাধ্যমে আদম পর্যন্ত তার বংশের সন্ধান করছে। ভবিষ্যৎবাণী জেরেমিয়া 2:3-5, দেখ সেই দিন আসছে, সদাপ্রভু ঘোষণা করেন, যখন আমি দাউদের জন্য একটি ধার্মিক শাখা তৈরি করব এবং তিনি রাজা হিসাবে রাজত্ব করবেন এবং বিচক্ষণতার সাথে আচরণ করবেন এবং দেশে ন্যায়বিচার ও ধার্মিকতা সম্পাদন করবেন। পূর্ণতা ম্যাথিউ 1:1, এটি দাউদের পুত্র আব্রাহামের পুত্র যীশু মসীহের জীবনের একটি নথি। ভবিষ্যৎবাণী ইশাইয়া 7:1-3:4, এবং তিনি বললেন, তাহলে দাউদের বংশ, শোন, তুমি কি আমার ঈশ্বরকেও ক্লান্ত করে মানুষকে ক্লান্ত করে দাও? তাই প্রভু নিজেই তোমাকে একটি চিহ্ন দেবেন, দেখ কুমারী গর্ভবতী হবে এবং প্রসব করবে পুত্র এবং তার নাম ইমানুয়েল রাখবে। পূর্ণতা ম্যাথিউ 1:1-8, এখন যীশুখ্রিস্টের জন্ম এভাবেই ঘটেছিল। যখন তার মা মরিয়ম জোসেফের সাথে বাগদান করেছিলেন, তারা একসাথে থাকার আগে তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী বলে আবিষ্কৃত হয়েছিল। ভবিষ্যৎবাণী মিকা 5:2, কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা, যারা যিহুদার বংশের মধ্যে খুব কম,
তোমার মধ্য থেকে আমার জন্য একজন আসবেন যিনি ইসরায়েলের শাসক হবেন, যার আগমন প্রাচীনকাল থেকে প্রাচীনকাল থেকে। পূর্ণতা ম্যাথিউ এক এক। এটি ইব্রাহিমের পুত্র দায়ুদের পুত্র বেথলেহেম যিশু মসীহের জীবনের একটি নথি। ভবিষ্যৎবাণী জাকারিয়া নয়। হে সিয়ন কন্যা, মহা আনন্দ কর। হে জেরুজালেমের কন্যা, জোরে চিৎকার। দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধার্মিক এবং পরিত্রাণ পেয়েছেন, তিনি নম্র এবং একটি গাধার উপরে, একটি গাধার বাচ্চার উপর, একটি গাধার বাচ্চা। পূর্ণতা ম্যাথু 2:1-6-7। তখন শিষ্যরা গিয়ে যিশুর মতে কাজ করলেন, গাধাটি ও গাধাটিকে নিয়ে এসে তাদের পোশাক পরিয়ে দিলেন, আর তিনি তাতে বসলেন। ভবিষ্যৎবাণী ইশাইয়া 5:3-5। কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য আহত হয়েছেন, আমাদের অন্যায়ের জন্য তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, আমাদের শান্তির শাস্তি তার উপর ছিল এবং তার ফিতে দিয়ে আমরা সুস্থ হয়েছি। পূর্ণতা ম্যাথু 2:7-2:6। তারপর তিনি বারাব্বাকে তাদের কাছে ছেড়ে দিলেন, কিন্তু ঈসা মসীহকে চাবুক মেরে ক্রুশবিদ্ধ করার জন্য তুলে দিলেন। ভবিষ্যৎবাণী ইশাইয়া 5:3-7। সে অত্যাচারিত ছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছিল, তবুও সে তার মুখ খোলেনি, মেষশাবকের মতো যাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয় এবং ভেড়ার মতো যে তার লোম কামানোর সামনে চুপ করে থাকে, তাই সে তার মুখ খুলল না। পূর্ণতা ম্যাথু 2:7-1:2-1:4। যখন যিশুকে মহাযাজক ও প্রাচীনরা অভিযুক্ত করছিলেন, তখন তিনি কোনো উত্তর দেননি। তখন পিলাত তাকে জিজ্ঞেস করলেন, তারা তোমার বিরুদ্ধে কত অভিযোগ আনছে, তুমি কি শুনতে পাচ্ছ না? কিন্তু যিশু কিছুতেই উত্তর দিলেন না, তাই রাজ্যপাল খুব অবাক হলেন। ভবিষ্যৎবাণী ইশাইয়া 5:3-9। এবং তারা তার মৃত্যুতে দুষ্টদের সাথে এবং একজন ধনী ব্যক্তির সাথে তার কবর তৈরি করেছিল, যদিও সে কোনো অত্যাচার করেনি এবং তার মুখে কোনো ছলনা ছিল না। পূর্ণতা ম্যাথু 2:7-5:7-5:9। সেই সন্ধ্যার পরে আরিমাথিয়া থেকে একজন ধনী লোক এসেছিলেন। তার নাম ছিল জোসেফ এবং তিনি যিশুর শিষ্য হয়েছিলেন। তিনি পিলাতের কাছে গিয়ে যিশুর মৃতদেহ চেয়েছিলেন এবং পিলার তা করার নির্দেশ দেন। তাই জোসেফ লাশটি নিয়ে একটি পরিষ্কার লিনেন কাপড়ে মুড়ে ফেললেন। তারপর তিনি এটিকে তার নিজের নতুন সমাধিতে রাখলেন, যা তিনি পাথর থেকে কেটেছিলেন। সমাধির দরজা জুড়ে একটি বড় পাথর গড়িয়ে তিনি চলে গেলেন। এটি খ্রিস্ট ছিলেন, পাপ ছাড়াই সম্পূর্ণরূপে ঈশ্বরের আনুগত্য করেছিলেন, স্বেচ্ছায় আমাদের জন্য প্রায়শ্চিত্তের বলি হিসাবে তার জীবন দিয়েছিলেন, এইভাবে ডেভিড এবং আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। মানবজাতি আজ পাপের দাসত্বে। আমরা খ্রিস্টের রক্তের দ্বারা পাপের দাসত্ব থেকে মুক্ত হয়েছি। সর্বদা ঈশ্বরের শত্রুদের সাথে লড়াই করার সময় আমাদের প্রতিশ্রুত ভূমি স্বর্গে পৌঁছানোর জন্য আমাদের অব্যাহত আনুগত্য এবং বিশ্বস্ততা লাগে।